السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعه إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير الله سبحانه وتعالى অশেষ দয়া অনুগ্রহ এবং মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালামুল্লাহ শরীফের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা সবাই জোরে সোরে শুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমা হেদায়েতের সর্বোত্তম মাধ্যম। কোরআনে কারিমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের উজ্জ্বল সূর্য হিসাবে নাজিল করেছেন। এই সূর্যের কাছে যে যত বেশি নিকটবর্তী হতে পারবে হেদায়েতের আলোতে, তার অন্তর তত বেশি পরিষ্কার হবে, আলোকিত হবে। এই সূর্য থেকে যে যত দূরে সরে যাবে সে অন্ধকারের তত অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সেই জন্য আজকের দুনিয়াতে মুসলমান জাতির অধপতনের মৌলিক কারণ হলো কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে, সুন্নাহ থেকে আজকে মুসলিম জাতি আমরা দূরে সরে গিয়েছি। আমরা যারা নিজেদেরকে দিনদার বলে মনে করে থাকি, আমাদের মাঝেও কোরআনে কারিমার গুরুত্ব নেই, কোরআনে কারিমার প্রতি আমাদের উৎসাহ নেই, কোরআনে কারিমা জানতেও চেষ্টা করি না, আমল তো বহু দূরের কথা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়েতে এক সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আল আখারিন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, এই কোরআনে কারিমার উপর আমল করার দ্বারা এক জাতির মর্যাদা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতিতে আল্লাহ পাক পরিণত করেছেন। তারা কারা? সাহাবায়ে কেরাম। এবং এই কোরআনকে না মানার কারণেই অপর জাতি অধঃপতিত হয়েছে। যেমন আজকে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা অধঃপতনের চরম শিখরে পৌঁছে গিয়েছি। এর কারণ কি? এই কোরআনে কারিমার সঙ্গে আমাদের কোনো রিলেশনশিপ নাই, সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে কোরআনের হেদায়েত, কোরআনের আদর্শ অনুযায়ী নিজেদের নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব কিছু গড়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল কোন সূরা থেকে, মনে আছে তো আপনাদের? কোন সূরা থেকে আলোচনা চলছিল? সূরাতুল মুলক থেকে। সূরাতুল মুলকের দুটি আয়াত আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সূরাতুল মুলক কোরআনে কারিমার অন্যতম একটি বরকতময় সূরা। এর ফজিলত গত সপ্তাহেও বর্ণনা করেছি। যেই ব্যক্তি রেগুলার সূরাতুল মুলক তেলাওয়াত করবে, বিশেষ করে রাতে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কবরের কঠিন শাস্তি থেকে নিষ্কৃতি দান করবেন, মুক্তি দান করবেন। রেগুলার যদি সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করি, এই সূরাতুল মুলকের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চারটি বিশেষ গুণের দাবি করেছিলেন। সেই গুণগুলোর কথা আপনাদের মনে আছে কি? চারটা গুণের মাঝে একটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি ছিল, সেটি হলো তিনি সর্বদা বিদ্যমান। সর্বদা বিদ্যমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো শেষ শুরু নেই এবং শেষ নেই। দুই নম্বর দাবি ছিল তিনি চরম পূর্ণত গুণের অধিকারী এবং সবার ঊর্ধ্বে, তাবারাকাল্লাযী, তিনি সবার ঊর্ধ্বে। তৃতীয় দাবি ছিল তার রাজত্ব আকাশ এবং সমস্ত জমিনে পরিব্যাপ্ত, কোনো কিছু তার রাজত্বের বাইরে নাই। বিয়াদিহিল মুলক, তার হাতেই সমস্ত বাদশাহী রাজত্ব। চতুর্থ দাবি ছিল তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান, যা খুশি যেভাবে খুশি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর শক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এই চারটি বিশেষ গুণাবলীর দাবি করলেন। পরবর্তী আয়াত থেকে সূরার শেষ পর্যন্ত বাকি 29টি আয়াতে এই দাবির সপক্ষে যুক্তি তুলে ধরেছেন, দলিল প্রমাণ খাড়া করেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে এই গুণগুলো আছে আর কারো কাছে নেই কেন। তার প্রথম বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি দ্বিতীয় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, তিনি ওই সত্তা যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন, হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। সুতরাং মানুষের জীবনের সব কিছুর মৌলিক বিষয়বস্তু হলো হায়াত মৌত। হায়াত থাকলেই দুনিয়ার সমস্ত নিয়ামত ভোগ করা যায়, হায়াত না থাকলে দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করা যায় না। ডেড বডি দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করতে পারে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না, পানি পান করতে পারে না, খাদ্য খেতে পারে না, দেখতে পায় না, শোনে না, কোনো কিছুই নাই তার। তাহলে দুনিয়ার নিয়ামত ভোগ করতে হলে হায়াতের প্রয়োজন। এই হায়াত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। আর মৌত না আসা পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আখেরাতের কোনো নিয়ামত ভোগ করাও সম্ভবপর না। জান্নাতে প্রবেশ করবেন, নাজু নিয়ামত ভোগ করবেন, এগুলো তখনই সম্ভব যখন মৃত্যু হবে। সেই জন্য এই মৃত্যু আল্লাহ পাকের হাতে। এই জন্য আল্লাহ পাকের এই বড় একটি কুদরতের নিদর্শন হলো হায়াত এবং মৌতকে সৃষ্টি করা। লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মাঝে কে উত্তম আমল করে। এর দীর্ঘ আলোচনা গত সপ্তাহে চলে গেছে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের কিছু নিদর্শন বলি কথা আলোচনা করছেন। সেটি কি? মানুষের হায়াতের জন্য বহু কিছুর প্রয়োজন, বেঁচে থাকার জন্য শুধুমাত্র এই জীবনই প্রয়োজন নয়। মানুষের বেঁচে থাকার জন্য জন্মের পরে সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন, এরপরে পানির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, জমিনের প্রয়োজন, আকাশের প্রয়োজন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো সব কিছুর প্রভাব মানবের বেঁচে থাকা এবং টিকে থাকার জন্য প্রয়োজনীয়, সবগুলোই মানুষের একান্ত জরুরি বিষয় বলি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আকাশ দিয়ে শুরু করছেন। দেখেন জমিন মানুষের খুব নিকটবর্তী, কিন্তু আকাশ তুলনামূলকভাবে মানুষের নাগালের বাইরে, মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে, কিন্তু আকাশ মর্যাদাগত দিক দিয়ে জমিনের চেয়ে উত্তম। কারণ হলো কি, আকাশের ভিতর কোনো পাপ হয় না, যাবতীয় পাপ জমিনে হয়। আকাশে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমান থাকে না, জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানও থাকে। আকাশে কোনো ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয় না, জমিনে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয়। সুতরাং মর্যাদাগত দিক দিয়ে আকাশের মর্যাদা জমিনের চেয়ে বেশি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ দিয়ে শুরু করছেন, বান্দা তোমাকে টিকিয়ে রাখার জন্য, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ স্তরে স্তরে সাতটি আকাশ সৃষ্টি করেছি। الذي خلق سبع سماوات طباقا তিনি ওই আল্লাহ যিনি এই চারটি গুণের অধিকারী, শুধুই চারটির মাঝে সীমিত নয়, এই সূরাতে চারটির দাবি করেছেন তিনি। الذي তিনি ওই আল্লাহ خلق سبع سماوات طباقا যিনি সৃষ্টি করেছেন সাতটি আকাশকে তিবাকান স্তরে স্তরে, উপরে নিচে স্তরে স্তরে সাতটি আকাশ সৃষ্টি করেছেন। এই আকাশ আমাদের জন্য রিজিকের ভাণ্ডার, পানি সংরক্ষিত হলো আকাশে, বান্দার রিজিকের ফয়সালা হয় আকাশ থেকে। সুতরাং এই আকাশকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছে। দেখেন এই যে আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটি স্তরে স্তরে সৃষ্টি করেছেন, সেই জন্য মেরাজের রাত্রিতে হুজুর যখন মেরাজে যাচ্ছিলেন, ফাস্তাফতাহ জিবরিল সুম্মা উরিজা বিনা ইলা সামাইদ দুনিয়া, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী আলাইহির রহমা এ হাদিস বর্ণনা করেন যে বাইতুল মাকদাসে যখন আমি দুরাকাত নামাজ পড়ে বের হয়ে এলাম, বিশেষ ধরনের এক সিঁড়িতে উঠানো হলো। সুম্মা উরিজা বিনা ইলা সামাইদ দুনিয়া, এরপরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহ জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। জিজ্ঞেস করল দ্বাররক্ষী ফেরেশতারা, মান আনতা, আপনি কে? জিবরিল বললেন, আনা জিবরিল। কাল আমাম মাআকা, আপনার সঙ্গে উনি কেন? হযরত জিবরিল বললেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞাসা করলেন দ্বাররক্ষী ফেরেশতারা যে তাকে কি নিমন্ত্রণ করে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিল? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, তিনি আল্লাহর ইনভাইটেশনে ঊর্ধ্বগমনে ভ্রমণে আসছেন, আল্লাহ পাক তাকে নিয়ে আসার জন্য আমাকে পাঠিয়েছেন। এরপরে আকাশের দরজা খোলা হয়েছে। ফাইদান আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, প্রথম আকাশে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে দ্বিতীয় আকাশে গিয়ে অনুমতি নিয়ে দরজা খোলা হয়েছে। তৃতীয়, চতুর্থ, সপ্ত আকাশ পর্যন্ত এইভাবে অনুমতি নিয়ে দরজা খোলা হয়েছে। সুতরাং আকাশ যে সাতটি স্তরে স্তরে, বুখারী মুসলিমের এই রাওয়ায়েত ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে আকাশ সাতটি স্তরে, উপরে নিচের এই স্তরগুলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, হে দুনিয়ার মানুষরা, তোমরা কি বিবেকের চোখ দিয়ে, আকলের চোখ দিয়ে তোমরা চিন্তা ভাবনা করে দেখো না? কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, কি রূপে বৈচিত্র্যময় করে আল্লাহ পাক উপরে নিচে স্তরে স্তরে সাতটি বিশাল আকাশকে সৃষ্টি করেছেন। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজআলাস শামসা সিরাজা, আর তিনি স্থাপন করেছেন আকাশে নূরন আলো, চন্দ্রকে আলোকিত করেছেন, রশ্মিময় করেছেন এবং সূর্যকে দীপ্তিময় করেছেন। দেখেন বিজ্ঞানের একটা থিওরি আছে, বিজ্ঞানের থিওরিটা হলো সূর্যের নিজস্ব আলো আছে, চন্দ্রের কোনো নিজস্ব আলো নাই, চন্দ্র সূর্যের আলো আলোতে আলোকিত হয়। এই থিওরি আপনারা সবাই জানেন, বিজ্ঞানের একটা মৌলিক থিওরি, পাইল কোথায় তারা? নূর শব্দ বলা হয় যার নিজস্ব কোনো আলো নাই, অন্যের দ্বারা আলোকিত হয়। আর সিরাজ বলা হয়, সিরাজ শব্দের অর্থও আলো, যার নিজস্ব আলো আছে। দেখেন কোরআন কি বলেন, ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে নূর বানিয়েছেন, অর্থাৎ নিজস্ব কোনো আলো নাই, অন্যর আলো দ্বারা আলোকিত। ওয়াজআলাস শামসা সিরাজা, আর সূর্যকে তিনি সিরাজ বানিয়েছেন, নিজস্ব আলো দিয়ে তৈরি করেছেন। সুতরাং এখানে বিজ্ঞানের কোনো বাহাদুরি আছে? বিজ্ঞান আজকে যা বলছে এ কথা তো 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমাতেই বলে দিয়েছেন যে চন্দ্রের নিজস্ব আলো নাই, সূর্যের আলো আছে। কি বৈচিত্র্যময় করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলাহুন্না ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا তিনি ওই আল্লাহ, খলাকা সাবআ সামাওয়াত, যিনি সাতটি আকাশকে মজবুত করে সৃষ্টি করেছেন, অমিনাল আরদি মিছলাহুন্না, এবং সাতটি জমিনকেও এভাবে সৃষ্টি করেছেন। সুতরাং সাতটি আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দেখেন ছোট্ট একটা দুনিয়াতে ঘর, এটি তৈরি করতে গেলে কতগুলা পিলার দিতে হয়, এত বিশাল আকাশ। এই বিশাল আকাশের কোনো পিলার নাই, পিলার ছাড়া এত সুন্দরভাবে কে সৃষ্টি করলেন? একটা পিলার নাই, কিভাবে এই আকাশ পিলার ছাড়া যুগ যুগ ধরে এভাবে দাঁড়িয়ে আছে, স্থাপিত হয়ে আছে, কোনো কিচ্ছু নষ্ট হয় না এ পর্যন্ত, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা, আমি ওই আল্লাহ যে আল্লাহ কুদরতি শক্তির দ্বারা এই আকাশকে শূন্য মণ্ডলিতে আমি ঝুলিয়ে রেখেছি। আকাশ গড়ে পড়তে পারবে না, খসে পড়তে পারবে না, ধসে যাবে না, ভেঙে পড়বে না আকাশ, আমি আল্লাহ আকাশকে শূন্য মণ্ডলিতে ঝুলিয়ে রেখেছি। ওয়ালা ইনসালাতা ইন আমসাকাহুমা, যদি আল্লাহ যদি এটিকে ফেলে দিতে চান, দুনিয়া এমন কে আছে যে আকাশকে ধরে রাখতে পারে? এমন কেউ নাই। আমি আল্লাহ যদি আকাশকে ফেলে দিতে চাই, সুতরাং আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ঝুলিয়ে রেখেছেন। কতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখবেন? যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে। একজন মানুষ কোনো ইবাদত বন্দেগী করে না, শুধু আল্লাহ বলতে পারে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আকাশকে ঝুলিয়ে রাখবেন। যখন একটি মানুষও এমন থাকবে না যে আল্লাহ শব্দ বলতে পারে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। সিংহায় যখন ফুৎকার দিবে, ইদাস শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুম কাদারাত ওয়া ইদাল জিবালু সুইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত, সব ধ্বংস হয়ে যাবে সেদিন। সুতরাং এই আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুশোভিত করে, সুন্দর করে, মজবুত করে টিকিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওত, মা তারা ফি খালকির রহমান মিন তাফাওত, হে বিবেকবান ব্যক্তিরা, তোমরা কি এই আকাশের দিকে তাকিয়ে কোনো ধরনের পার্থক্য দেখতে পাও, ত্রুটি দেখতে পাও, বিচ্যুতি দেখতে পাও, তফাত দেখতে পাও? কোনো ধরনের ত্রুটি নাই, বিচ্যুতি নাই, তফাত নেই। দরিদ্র দেশে গেলেও আকাশ যেরকম, ধনী দেশে আসলেও আকাশ একই রকম। কোনো ধরনের ফাটল নেই, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই। দুনিয়ার সব জায়গায় আপনি ত্রুটি বিচ্যুতি বের করতে পারবেন। সুন্দর করে বিলিয়ন ডলার খরচ করে একটা ব্রিজ বানালেন, একটা টাওয়ার বানালেন, দেখবেন এক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এটা সুন্দর করে তৈরি করলো, করার পরে আরো দশজনকে নিয়ে আসবেন, দশজন 1000 ভুল ধরবে, এখানে রংটা ম্যাচিং হয় নাই, এই লাইটটা এখানে না দিয়ে এখানে দিলে ভালো ছিল, এই উইন্ডোটা এখানে না হয়ে এখানে দিলে ভালো ছিল, এই পিলারটা এখানে না দিয়ে এখানে ভালো ছিল, হাজারো ভুল ধরা যাবে। কিন্তু আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়ে বলেন যে মা তারা ফি খালকির রহমান মিন তাফাওত, আমি আল্লাহর সৃষ্টি থেকে তুমি কোনো পার্থক্য, কোনো ত্রুটি বিচ্যুতি তফাত দেখতে পাও? কোনো ধরনের তফাত নাই। তারপরে দুনিয়াতে যত অট্টালিকা, সুরম্য অট্টালিকা তৈরি করেন, মজবুত করে তৈরি করেন, এর একটা ভ্যালিডিটি টাইম আছে, এক সময় এটি ভেঙে ফেলতে হবে, কারণ এর টাইম শেষ হয়ে গেছে। এই যে এদেশের বড় বড় ব্রিজগুলো দেখা যায়, এগুলো নাট চেঞ্জ করে, রেনোভেশন করতে হয়, রং দিতে হয়, কিন্তু আকাশ কত কাল থেকে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির উষা লগ্ন থেকে আজ পর্যন্ত আকাশের একটা নাট বল্টু পাল্টাতে হয়নি। কেউ বলতে পারবে না আকাশের এই জায়গার রংটা ম্যাচিং হয়নি, আকাশের রংটা এখানে এরকম না হয়ে এই ধরনের রং হতে হলো। বরং যত দুনিয়ার কবি সাহিত্যিকরা আসছে এই আকাশের রং নিয়ে, আকাশের বৈচিত্র্যতা নিয়ে, তারা হাজারো কবিতা লিখেছে, সাহিত্য লিখেছে, তারা আকাশের রূপে এমনভাবে মোহিত হয়ে গেছে, নিজের জীবনকে আকাশের তরে বিলিয়ে দেওয়ার জন্য তারা কবিতা লিখেছে। কেউ ত্রুটি ধরতে পারে না আকাশের। মা তারা ফি খালকির রহমান মিন তাফাওত, তুমি কি রহমান আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পার্থক্য দেখতে পাও? এরপরে আল্লাহ পাক আরো চ্যালেঞ্জ দিয়ে বলেন, ফারজিউল বাসার, হাল তারা মিন ফুতুর, ফারজিউল বাসার, ভালো করে বারবার দৃষ্টি নিক্ষেপ করো, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো ধরনের ফাটল, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি তোমার চোখে পড়ে? ভালো করে বারবার দেখো। এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ দেওয়ার বলেন, তুম্মারজিউল বাসার কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তুম্মারজিউল বাসার কাররাতাইন, এরপরে আরো ভালো করে, আরো গভীর ভাবে, সূক্ষ্ম ভাবে তুমি বারবার আকাশের দিকে তাকিয়ে দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার চক্ষু পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে, লজ্জিত হয়ে, অপারগ হয়ে নিচে নেমে আসবে, আমি আল্লাহর আকাশে একটি ত্রুটিও তুই ধরতে পারবি না বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে কোনো ত্রুটি ধরার উপায় কারো নাই। তুম্মা রুজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, বারবার দেখো কিন্তু তোমার চক্ষু লজ্জিত হয়ে, অপারগ হয়ে, ক্লান্ত হয়ে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর আকাশে ত্রুটি ধরতে পারবি না বান্দা। ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমাল লিশ-শায়াতিন وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুধু এমনি আমি আকাশ শুধু এমনি সৃষ্টি করি নাই। দেখেন একটা ঘর আপনি সুন্দর করে বানালেন, তৈরি করলেন, নির্মাণ করলেন, এই ঘরের ভিতর কোনো লাইট নাই, ডেকোরেশন নাই, তখন ঘরটা দেখতে ন্যাংটা ন্যাংটা লাগবে, বলবে যে একটা লাইট নাই, কিছু নাই, একটা সৌন্দর্য নাই, ডেকোরেশন নাই, এটা একটা কি ঘর বানাইছে? যত টাকা খরচ করে বানান, দেখেন মানুষ এই ঘর দেখে খুশি হবে না। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু এত বড় আকাশই নির্মাণ করি নাই, বরং এই আকাশকে আমি তারকারাজি দিয়ে, নক্ষত্র দিয়ে আমি লাইটিং করেছি, এই আকাশকে আমি আল্লাহ সুশোভিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি আমি। ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি এই দুনিয়ার নিকটতম আকাশকে যায়্যানা সুশোভিত করেছি, ডেকোরেট করেছি, কি দিয়ে? বিমাসাবিহ, আলোকবর্তিকা দিয়ে, সূর্য দিয়ে, চন্দ্র দিয়ে, গ্রহ দিয়ে, নক্ষত্র দিয়ে। আকাশের দিকে তাকালে কত সুন্দর মনোরম মনে হয়, সূর্যের দিকে তাকালে এক লাইট দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ পাক আলোকিত করেছেন। জীবনে কোনো দিন এর বিল শোধ করতে হলো না, জীবনে কোনো দিন এর আলোর মাঝে কমতি হলো না, জীবনে কোনো দিন বাল্ব চেঞ্জ করতে হলো না। এক লাইট দিয়ে ধনী দেশে যেমন তিনি আলোদান করেন, গরিব দেশেও আলোদান করেন। এক সূর্য দিয়ে সারা পৃথিবীর কাজ সারতেছেন আল্লাহ। দেখেন আজকে পৃথিবীর যেগুলো ধনী দেশ, G8 বলেন, G20 বলেন, এরাই তো ধনী দেশ। এদের দেশের কয়টা হাইওয়েকে তারা লাইটিং করতে পেরেছে? হাজার হাজার হাইওয়ে আছে, কিন্তু সেই হাইওয়েতে লাইটিং করা তাদের পক্ষে সম্ভব হয় নাই। কারণ হলো কি, এত ইলেকট্রিসিটি বিল আদায় করা সম্ভবপর না। কয়টা, কত একর জমিতে তারা লাইটিং করতে পেরেছে যে কৃষকরা রাতের বেলাতে জমি চাষ করবে? সম্ভবপর হয়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন এক সূর্য দিয়ে সারা পৃথিবীকে এমন ভাবে লাইটিং করে দিয়েছেন, জঙ্গলে যাবেন সেখানে আলো, কৃষিক্ষেতে আসবেন সেখানেও আলো, সমুদ্রের উপরে যাবেন সেখানেও আলো, পাহাড়ের উপরে যাবেন সেখানেও আলো, সমতল ভূমিতে আসবেন সেখানেও আলো, এরপরে দরিদ্র দেশে যাবেন সেখানেও আলো, ধনী দেশে যাবেন সেখানেও আলো, রাস্তায় বের হবেন সেখানেও আলো, ঘরের ভিতরে যাবেন সেখানেও আলো। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সূর্য শুধু দেখি, কোনোদিন কি গভীরভাবে চিন্তা করে দেখেছি আমরা? এই সূর্যের আলো দিয়ে শুধু কি আলোর কাজই হচ্ছে? দুনিয়ার যত খাদ্য দ্রব্য, গাছপালা, উদ্ভিদ, ঘাস, ফল, ফুল, যত কিছু হচ্ছে, সব কিছুর গ্রো আপ হয় সূর্যের আলোর ভিত্তিতে। সূর্যের আলো যত বেশি পড়বে সেখানের গ্রো আপ তত ভালো হবে। শুধু কি সূর্যের আলো এগুলো উদ্ভিদের জন্যই প্রয়োজন, আমাদের ত্বকের জন্য প্রয়োজন নয়? তাহলে সূর্য স্নান করে কি জন্য? সূর্য স্নান আছে না একটা, যদিও সুরতটা বড় বিশ্রী, কিন্তু এটা তো সূর্যের আলো নেয়। সূর্যের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হাজারো নয় লক্ষ কোটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসের জন্য সূর্যের আলোকে মৌলিক উপাদান বানিয়েছেন। এই চাঁদের স্নিগ্ধতা, রাত হয়ে আসছে, রাতের ঘন ঘটা অন্ধকার দুনিয়াকে চেয়ে নিয়েছে, মরুভূমিতে সফর করছেন, কত বিশ্রী লাগবে, কত খারাপ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এক চাঁদ দিয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছেন। তারকারাজি মিটিমিটি করে যে জ্বলছে, কি সুন্দর দেখায় আকাশকে। সুবহানাল্লাহ, এই চন্দ্রের আলো দিয়ে ফল ফুলের মাঝে, পুষ্প পল্লবের মাঝে রং আসে চন্দ্রের আলোর প্রভাবে। আর মিষ্টান্ন, টক হওয়া, মিষ্টি হওয়া, এগুলো সব নির্ভর করে হলো তারকারাজির আলোর প্রভাবে। তাহলে দেখেন, শুধুমাত্র এটা দেখার জন্যই নয়, বরং এগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের মাধ্যমও বানিয়ে দিয়েছেন। ওয়ালাকাদ যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি এই প্রথম আকাশকে আমি তারকারাজি দিয়ে, নক্ষত্র দিয়ে, গ্রহ দিয়ে, উপগ্রহ দিয়ে আমি সুশোভিত করেছি।
ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন,
আর আমি এই তারকারাজিগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছি। শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ ক্ষেপণাস্ত্র বানিয়েছি। ক্ষেপণাস্ত্র কেমনে এটা বলবো।
ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর,
দেখেন নক্ষত্র রাজি আল্লাহ পাক এখানে দুটি দাবি করলেন, দুটি উপকার বর্ণনা করলেন। এক নম্বর হলো আকাশকে সুশোভিত করেছে। সূরাতুস সাফফাতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে আরো ক্লিয়ার করেছেন,
ইন্না যায়্যান্নাস সামাআ আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব,
আমি এই দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি আল কাওয়াকিব তারকারাজি দিয়ে,
ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ,
আর বিতাড়িত শয়তানের কবল থেকে আমি আকাশকে মুক্ত করেছি, হেফাজত করেছি এই তারকারাজি নিক্ষেপ করে।
লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইয়াকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খতিফাল খতফাতা فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ।
এই আয়াতটি বোঝার জন্য একটা ইতিহাস আমাদের বোঝা লাগবে। আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুদ্ধ করে বলবেন সবাই, কয় মোহাম্মদ। আরে মোহাম্মদ এটা নাম হলো নাকি? আপনার নাম যদি এরকম করে বলে আপনার খারাপ লাগবে না? তাহলে নবীর নাম মোহাম্মদ কোন কি জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার।
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হুজুরের নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং নামটি আমরা বলবো বিশুদ্ধ করে মুহাম্মদ, মুহাম্মদ, এটি হলো আসল উদ্দেশ্য অর্থ। মুহাম্মদ এরকম না, মুহাম্মদ বড় হা দিয়ে, মুহাম্মদ হলে মিনিং ছোট, হা হলে মিনিং উল্টা হয়ে যায়। মুহাম্মদ বড় হা দিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। কেমন মর্যাদাশীল নবী! নবী আলাইহি সালাতু ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত আকাশের দরজা খোলা ছিল। জিন শয়তানরা আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটি সিদ্ধান্ত যখন আরশ থেকে সিদরাতুল মুনতাহাতে পাঠান, সেখানকার ফেরেশতারা সেই নির্দেশবলি নিয়ে আসে হলো প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে। বাইতুল ইজ্জাত থেকে এই দায়িত্ব ডিস্ট্রিবিউশন হয়, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সে আদায় করে। ওয়েদারের দায়িত্বে যে ফেরেস্তা তাকে ওয়েদারের দায়িত্ব দেওয়া হয়, রিজিকের দায়িত্ব যার হাতে রিজিকের ফয়সালা দেওয়া হয়, মৌতের দায়িত্ব হায়াত মৌতের দায়িত্ব যার তাকে সেই দায়িত্ব দেওয়া হয়, অসুখ বিসুখের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সে সেই দায়িত্ব আদায় করে। সুতরাং এই ফেরেস্তারা দায়িত্ব পালন করেন। জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে এক শক্তি দিয়েছেন, সেটি হলো ক্ষণিকের মাঝে তারা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে, হাজারো মাইল সেকেন্ডের ভিতর অতিক্রম করে যেতে পারে। আল্লাহর দরবারে ফেরেশতাদের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে যে বিধানাবলী এই আগামী এক বৎসরে দেওয়া হচ্ছে শবে কদরের রাতে, সুতরাং এরা চুরি করে গিয়ে ঊর্ধ্বগমনে উঠে সেই খবরগুলো শুনে এসে গণকদের কাছে, অতন্দ্রনীয়দের কাছে বলে দিত। তখন গণকরা আগেই ভবিষ্যৎবাণী করে দিত যে অমুকে এই মাসে মারা যাবে, অমুক জায়গায় অমুক দিনে বৃষ্টি হবে। গণকরা বলে দিত আর মানুষ দেখতো যে সর্বনাশ, যা বলে তাই হয়, তাহলে ইনি আমার জন্য খোদা হবেন না, হবেন কে? আলাইয়াজুবিল্লাহ। কেউ কেউ তাদেরকে খোদা মেনে ফেলত, কেউ কেউ তাদেরকে বড় ধরনের নজরানা দিত, বড় ধরনের হাদিয়া দিত তাদেরকে। হঠাৎ করে একদিন এই জিন শয়তানরা ঊর্ধ্বগমনের খবর চুরি করার জন্য আকাশে পথ দিয়ে, আকাশের রাস্তা দিয়ে উঠতে লেগেছে। আকাশের দরজা হলো ডাইরেক্ট বাইতুল মাকদাসের উপরে, বাইতুল্লাহিল হারামের উপরে আকাশের দরজা না, বাইতুল মাকদাসের উপরে আকাশের দরজা। সেই জন্য মেরাজের রাত্রিতে হুজুরকে মসজিদুল আকসার থেকে ভ্রমণ করিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসায় আনা হয়েছিল। সেখান থেকে ডাইরেক্ট লিফটের মতো বিশেষ যানে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হয়েছিল। হঠাৎ করে জিন শয়তানরা দেখে যে আকাশের দরজা বন্ধ, খোলার চেষ্টা করলেই উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে। তাদের মাঝে, জিনদের মাঝে এক বৈঠক বসলো, জিন শয়তানদের মাঝে। পৃথিবীতে এমন কি পটভূমির পরিবর্তন হল যার কারণে জিনদের আর আকাশে ঊর্ধ্বগমনে ওঠা সম্ভবপর হচ্ছে না। খুঁজতে খুঁজতে গিয়ে তারা খুঁজে পেল যে এক নতুন নবীর আবির্ভাব হয়েছে। সেই নবীর আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা কিয়ামত পর্যন্তর জন্য সিল করে দিয়েছেন। আরেকটি রওয়ায়েতে আসছে যে এই ঘটনাটি হুজুর যখন ফিরতেছিলেন তায়েফের ময়দান থেকে, রক্তাক্ত অবস্থায় খেজুরের বাগানে অবস্থান করেছিলেন, সেই খেজুরের বাগানের পাশ দিয়ে জিনদের একটা গ্রুপ যাচ্ছিল। হুজুর সেখানে কোরআন তেলাওয়াত করছিলেন রাতে। এই কোরআন তেলাওয়াত শুনে তারা স্টপ করে হুজুরের হাতে মুসলমান হয়ে নিজেদের জাতির কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে। এই অনুসন্ধানী গ্রুপই ছিল এটা। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল জিন নাজিল করলেন। قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি। ইহদি ইলা রশদি ফামান্না বিহ, যেই কোরআন হেদায়েতের দিকে পথ দেখায় আমরা ঈমান এনে ফেলেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর ভবিষ্যতে কোনোদিন রবের সঙ্গে কাউকে আমরা শরীক করব না। এরপরে নিজের জাতিকে দাওয়াত দিলে। এটা হলো লাইলাতুল জিনের ঘটনা। লাইলাতুল জিনের ঘটনা কয়েকবার ঘটেছে, মদিনাতে ঘটেছে, মক্কাতুল মোকাররমাতে ঘটেছে, তায়েফের পার্শ্ববর্তীতে ঘটেছে, কয়েকবার ঘটেছে। যাই হোক, আকাশের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিল করে দিয়েছেন। এখন কোন জিন শয়তান যদি আকাশের ঊর্ধ্বগামী কথাগুলোকে, ফেরেস্তাদের আলোচনাগুলোকে চুরি করে এনে অতন্দ্রনীয় গণকদের কাছে বলার জন্য চেষ্টা করে, প্রথমে ফেরেস্তারা তাদেরকে তাড়িয়ে দেয়, তাড়ানোর পরেও যদি না শোনে তখন উল্কাপিণ্ড নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। সেই জন্য মাঝে মাঝে আমরা দেখি তারা ছুটেছে, আসলে তারা ছোটে না, এগুলো জিনদেরকে, জিন শয়তানদেরকে আকাশের দরজার থেকে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করলে করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন করতে পারেন আরেকটা অযথা প্রশ্ন, সেটি হলো কি, বিবেক বহির্ভূত প্রশ্ন অনেকে করে থাকে, জিন্দা হলো কিসের তৈরি? আগুনের তৈরি। তাহলে আগুনের তৈরি জিনদেরকে অগ্নিস্ফুলঙ্গে নিক্ষেপ করে তারা দিলে ব্যথা লাগবে কেন, পুড়বে কেন? আগুনের ভিতর আগুন দিলে তো কিছুই হয় না। এর সোজা অ্যান্সার হলো, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মাটির বড় ঢিল নিয়ে মানুষের মাথায় মারলে ব্যথা পাওয়া যায় কি না, মাথা ফাটে কি না, অনেক সময় মরে যায় কি না? মরে যায় মানুষ। তাহলে মাটির তৈরি মানুষকে যদি মাটি দিয়ে আঘাত করা হয় ব্যথা পায়, তাহলে জিন জাতি যাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে তাদেরকে বিশেষ আগুনের টুকরা নিক্ষেপ করে আঘাত করলে তাদের ব্যথা পাওয়া কি অস্বাভাবিক কিছু? এটা অস্বাভাবিক কিছু না। সুতরাং এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাতে বলেন,
ইন্না যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব,
আমি এই দুনিয়ার আকাশকে কাওয়াকিব নক্ষত্ররাজি দিয়ে সুশোভিত করেছি, ডেকোরেট করেছি,
ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ,
আর বিতাড়িত শয়তানের কবল থেকে, দুষ্ট শয়তানের কবল থেকে আমি আকাশকে কিয়ামত পর্যন্ত জন্য সংরক্ষণ করে দিলাম,
লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা,
লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, চুপি সারে চুরি করে আর কোনো জিন শয়তানের সাধ্য নাই ঊর্ধ্বগমনের, সেই ফেরেশতাদের সেই সিদ্ধান্তগুলোকে সেখান থেকে চুরি করে আনতে পারবে, যদি কেউ আনতে যায়, ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, তাদেরকে সর্বদিক থেকে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করা হবে, উল্কা নিক্ষেপ করা হবে তাদেরকে দুহুরান, তাড়িয়ে দেওয়ার জন্য,
ওয়ালাহুম আযাবুন ওয়াসিব,
আর তাদের জন্য আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দ্বারা শুধু পৃথিবীর পটভূমি পরিবর্তন হয়নি, আকাশের পটভূমিও পরিবর্তন হয়েছে। এটি আল্লাহ পাকে আয়াতে বলতেছেন,
ইন্না যায়্যানা আস-সামা'আ আদ-দুনিয়া বিমাসাবিহ,
আমি এই দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি তারকারাজি দিয়ে,
ওয়াজআলনাহা রুজুমাল লিশায়াতিন,
আর এই তারকারাজিগুলোকে আমি বানিয়েছি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র, রুজুমান বলা হয় হলো ক্ষেপণাস্ত্রকে, শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়েছেন আমি আল্লাহ,
ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর,
আর আমি এই শয়তানদের জন্য সৃষ্টি করে রেখেছি জ্বলন্ত অগ্নিকুণ্ডের শাস্তি। আরেকটি জিনিস এখানে, আরেকটি মারাত্মক প্রশ্ন আসে, আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরাতুস সাফফাতে, ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, আকাশের দরজাকে আমি কিয়ামত পর্যন্ত জন্য সিল করে দিলাম, সিল করে দিলাম, এবং মেরাজের রাত্রির হাদিসও প্রুফ করে যে প্রত্যেকটি আকাশে ঢুকতে হযরত জিবরিল আলাইহিসসালাম পারমিশন নিয়ে দরজা খুলে তারপরে হুজুরকে ঊর্ধ্বগমনে নিয়ে গেছে। তাহলে আকাশ আসলেই সিল করা আছে, আকাশের দরজা। তাহলে প্রশ্ন জাগে যে মহাশূন্যে তাহলে আকাশে যায় কেমনে, চন্দ্রে কেমনে গেল, শাটলগুলা যে পাঠায় আকাশে যায় কেমনে? দেখেন আল্লাহ পাক কত সুন্দর জবাব দিয়েছে,
ইন্না যায়্যানা আস-সামা আদ-দুনিয়া,
সামা বলা হয় আকাশ এবং জমিনের মাঝের যে শূন্যমণ্ডলী, এই শূন্যমণ্ডলীকে সামা বলা হয়, যে আমি এই শূন্যমণ্ডলীটাকে সুশোভিত করেছি নক্ষত্র, গ্রহ, তারা, সূর্য, চন্দ্র, ব্ল্যাক হোল, এগুলো হলো সব হলো আকাশের নিচের ঘটনা, সামা আদ-দুনিয়া। সূরাতুস সাফফাতের আয়াতেও আল্লাহ পাক একই রকম বলেন,
ইন্না যায়্যানা আস-সামা আদ-দুনিয়া,
এই দুনিয়ার শূন্যমণ্ডলীকে। সুতরাং সৌরজগৎ বলতে আমরা যা বুঝাই এটা আকাশের গায়ে প্রথিত না, বরং আকাশের চেয়ে লক্ষ কোটি গুণ, লক্ষ কোটি মাইল দূরে শূন্যমণ্ডলীতে এগুলো হলো অবস্থিত। সুতরাং কেউ যদি চাঁদে যায়, কোরআন তাকে অস্বীকার করে না, কেউ যদি এর চেয়ে আরো দূরে যেতে পারে, কোরআন তাকে অস্বীকার করে না। তবে হ্যাঁ, কোরআন শুধু অস্বীকার করে আকাশের ভিতরে, কেউ যদি যাওয়ার প্রবেশের দাবি করে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সেটি মিথ্যা বলে প্রমাণিত হবে। সুতরাং এখানে আর প্রশ্ন জাগে না,
ওয়াজআল ওয়াআতাদনা লাহুম আযাবাস সাঈর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়াবিসাল মাসীর, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম,
আর কাফেরদের জন্য বিরাব্বিহিম রয়েছে তাদের রবের কাছে আযাবু জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি, অবিসাল মাসির, এটি না কতই নিকৃষ্ট জায়গা। দেখেন জাহান্নামের, জাহান্নাম কোন জিনিসটা, জাহান্নামের ভয়াবহতাটা কি, এটি সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেই। এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে হারাম থেকে বেঁচে থাকা দরকার, আল্লাহর বিধানও বলে যে পালন করা দরকার, সেগুলো ঠিক মতো আদায় করতে পারি না, কারণ আমাদের অন্তরে জাহান্নামের পরিপূর্ণ ভয় নাই। কারো অন্তরে যদি কোনো বিষয়ের ভয় থাকে, সে কাজ সে কখনো করে না। আমাদের অন্তর ভয় শূন্য, এই জন্য আমরা জাহান্নামের কাজ করি। জাহান্নামের কাজ করি না, বলবেন যে করি হুজুর, সারাদিন করি ভালো কাজ, বলেন যে জাহান্নামের কাজ করি। মিথ্যা কথা বলি কিনা, আমরা গীবত করি কিনা, মসজিদে আসলে তো আরো গীবতের সংখ্যা বাড়ে। আমাদের গীবতের মেইন সেন্টার বানা ফেলেছি আমরা হলো মসজিদ, যে জোরসে গীবত চলে, গীবত করি, পরের অন্যায় করি, হারাম জিনিস দেখি, হারাম জিনিস খাই, হারামের প্রতি আমাদের আগ্রহ বেশি। এগুলো জাহান্নামে যাওয়ার জন্য কাজ না, জাহান্নামে যাওয়ার মতো কাজ কিনা? নামাজ কাজা করি, রোজার নষ্ট করি, জাকাত ঠিক মতো আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, স্বামী স্ত্রী একজন আরেকজনের হক আদায় করি না, পিতা সন্তানের হক আদায় করি না, সন্তান পিতা মাতার হক আদায় করে না। আজকে আমাদের মুআমালা, মুআমালার কথা চিন্তা করলে তো মুসলমান বলাই আমাদেরকে দুরূহ হয়ে যায়। ইমান মানুষের অন্তরে আসে ইবাদতের দ্বারা, আর ইমান দিল থেকে বের হয়ে যায় মুআমালার রাস্তা দিয়ে। এই কথাটা, এই প্রিন্সিপাল মনে রাখবেন, ইমান অন্তরের মাঝে আসে ইবাদতের রাস্তা দিয়ে, আর ইমান অন্তর থেকে বের হয়ে যায় মুআমালার রাস্তা দিয়ে। কেমন? আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন, এরপরে বিশ্বাস রেখে নামাজ পড়া শুরু করলেন, ইমান একটু মজবুত হচ্ছে কিনা? রোজা রাখা শুরু করলেন, আর একটু মজবুত, হজটা করে আসলেন, ইমান আরো মজবুত হলো, এইবার যাকাত দিতে শুরু করলেন, ইমানটা মজবুত হচ্ছে। দেখেন, ইবাদতের দ্বারা ইমান বর্ধিত হচ্ছে, ইমান মজবুত হচ্ছে, আর মুআমালার রাস্তা দিয়ে ইমান বের হয়ে যায়। আমি নামাজ পড়ার পরেই রাস্তায় বের হয়ে মিথ্যা কথা শুরু করলাম, মানুষকে ধোকা দিলাম, চিটিং করলাম, চিট করলাম মানুষের সঙ্গে, মানুষের ইজ্জত নষ্ট করলাম, সম্ভ্রম নষ্ট করলাম, মানুষের পরনিন্দা করলাম, গীবত করলাম, টাকা পয়সা নিয়ে আর টাকা পয়সা দিলাম না, হালাল হারাম যা খুশি সবভাবে ইনকাম করলাম, তাহলে ইমান বের হচ্ছে কিনা? তাহলে ইমান অন্তরের ভিতর মজবুত হয়ে ঢোকে হলো ইবাদতের দ্বারা, আর মুআমালার রাস্তা দিয়ে হলো ইমান বের হয়ে যায়। আজকে মুআমালা মুসলমানদের এত খারাপ যে নন মুসলমানরা পর্যন্ত লজ্জিত হয়ে যায় মুসলমানের মুআমালা দেখে, এত খারাপ মুআমালা মুসলমানদের। মুআমালা যে দিনের একটি পার্ট, ডিলিংস যে দিনের একটি বৃহৎ পার্ট, এটা মুসলমানদের অন্তরের ভিতরে নাই। সুতরাং যেই মুসলমানের মুআমালা ঠিক নাই, তার তাহাজ্জুদ, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত ঠিক নাই, যার মুআমালা ঠিক নাই। মুআমালা যার ঠিক আছে, তাকওয়া পরহেজগারি সব ঠিক আছে। ইমামে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি সমস্ত সাবজেক্টের উপর কিতাব লিখেছেন। ইসলামের ইতিহাসে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানীর চেয়ে বেশি কিতাব আর কেউ লিখতে পারে নাই ইসলামী জগতে। ইমাম আবু হানিফার নিজের সাগরেদ, হাতে গড়া সাগরেদ, এত কিতাব আর কেউ লেখেনি। তাকে একজন এসে জিজ্ঞেস করলেন যে আপনি ইসলামের যত বিষয় আছে সব বিষয়ে বই লিখেছেন, কিন্তু একটা বিষয়ে আপনি কোনো বই লেখেন নাই। জিজ্ঞেস করলেন যে কি বিষয়? তিনি বললেন যে তাকওয়া পরহেজগারির বিষয়ে কোনো বই লেখেন নাই। তাকওয়া পরহেজগারির বিষয়ে কোনো আপনার লেখা নাই, এই একটা অপূর্ণতা আপনার আছে। তখন তিনি বললেন যে তুমি ভালো করে পড়ো নাই, তাকওয়ার বিষয়ে আমি বই লিখেছি, আমার ভালো করে খেয়াল আছে আমি লিখেছি। তিনি আবার পুরা বইগুলার সূচিপত্র দেখলেন, তাই না, খুঁজে পাই নাই, আপনি লেখেন নাই। তখন তিনি বলছেন কিতাবুল মুআমালাত বলতে একটা অধ্যায় আছে কিনা বইগুলার ভিতর, মুআমালাতের অধ্যায়, ডিলিংসের অধ্যায়। বললেন যে হ্যাঁ, ডিলিংসের অধ্যায় আছে। ইমাম মোহাম্মদ বললেন ডিলিংসটার নামই হলো তাকওয়া। দ্য ডিলিং, মুসলমানের মতো ডিলিংস, ইমানদারের মতো ডিলিংস, লেনদেন ইমানদারের মতো, মোত্তাকির মতো, তার সমস্ত দিন ঠিক আছে। আর তার মুআমালা ঠিক নাই, ডিলিংস ঠিক নাই, তার কোনো ইবাদত ঠিক নাই। আসল তাকওয়া পরহেজগারি হলো ডিলিংসের উপরে। মুসলমানদের ডিলিংস দেখে হলো নন মুসলমানরা ইসলাম কবুল করেছে। আর আমাদের আখলাক, চরিত্র আর ডিলিংস দেখলে ইমান যেটা গ্রহণ করেছে সেটাও ছেড়ে দিতে চায়, যে এর নাম বুঝি মুসলমান, এর নাম বুঝি ইসলাম। এরকম ডিলিংস, এরকম ধর্ম না পালন করাই উত্তম। আজকে আফসোস মুসলমানদের এই হয়ে গেছে। সুতরাং আমরা কোন কথার ভিতরে ছিলাম? শয়তান, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওবিসাল মাসির। আর কাফিরদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম কি, এটা কি সাধারণ শাস্তি, দুনিয়ার জেলের মতো, দুনিয়ার মৃত্যুদণ্ডের মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে এখানে বিভিন্ন আয়াত কোরআনে কারিমাতে উল্লেখ করেছেন। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। লাহুম ফিহা জাফিরুন, জাহান্নামের ভিতর এমন চিৎকার হবে, এমন গর্জন হবে, অহুম ফিহা লা ইয়াসমাউন, জাহান্নামের এই গর্জনের কারণে কোনো কিছুই শুনতে পাবে না, কোনো কিছুই। সমুদ্র পারে থাকবেন, দেখবেন যে সমুদ্রের একটা ডাক আছে, গর্জন আছে, নদীর গর্জন আছে, জাহান্নামের এই ধরনের গর্জন আছে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকান, তখন তারা এই জাহান্নামের ভিতর চিৎকার শুনতে পাবে। ওয়া হিয়া তাফুর, তাকাদু তামাইয়াযু মিনাল গায়িদ, তাকাদু তামাইয়াযু মিনাল গায়িদ, যেন তাদের মনে হবে, তাকাদু তামাইয়াযু মিনাল গায়িদ, জাহান্নামের লেলিহান শিখা তাদেরকে পাকড়াও করে ফেলবে, জাহান্নামের গর্জন তাদেরকে পাকড়াও করে ফেলবে। জাহান্নামের গর্জন শুনলেই জাহান্নামীদের 32 বাঁধন অন্তরের খুলে যাবে। এই জাহান্নাম গভীর কতটুকু, এক হাদিসে আসছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন কিছু সাহাবী নিয়ে বসে আছেন, হঠাৎ করে একটি আওয়াজ, শব্দ শোনা গেল, উপরের ছাদ থেকে কোনো কিছু ফেলে দিলে নিচে পড়ে গেলে যেমন শব্দ হয়, এই ধরনের শব্দ হলো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ, তোমরা বলতে পারো? সাহাবাই কেরাম আমাদের মতো এত বেশি বুঝনেওয়ালা ছিল না। সাহাবাই কেরাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সামনে কোনো কিছু না জানলে ডাইরেক্ট বলে দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন। আমাদের মতো এত মহাপণ্ডিত ছিলেন না, এত জ্ঞানী ছিলেন না, যার ফলে সাহাবি হয়েছেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলে দিলেন, আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। হুজুর তখন বললেন, আজ থেকে 70 বৎসর আগে এক ভারী পাথরকে জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়েছিল, সেই পাথর 70 বৎসর পরে গিয়ে আজকে জাহান্নামের তলদেশে জাহান্নামের মাটিকে আজকে টাচ করল। একটা পাথর 70 বৎসর গড়ে পড়তে কতটুকু গভীরতা দরকার? জাহান্নামের হলো এই গভীরতা। এই জাহান্নামের এই গভীরতা আমাদের কাছে কোনো ভয় নেই। দুনিয়ার আগুন, এই আগুনের উপর 2 মিনিট কেউ নিজের একটা আঙ্গুল আজকে চুলার উপর দিয়ে রাখেন কেমন লাগে? 2 মিনিট না, 1 মিনিট কারো পক্ষে সম্ভব না। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের কয় অংশ? এক রাওয়ায়েতে আসছে যে 70 ভাগের 1 ভাগ না, এক রাওয়ায়েতে আসছে 100 ভাগের 1 ভাগও না তাপমাত্রা। তাহলে জাহান্নামের তাপমাত্রাটা কেমন হবে? সেই তাপমাত্রার ভিতর জাহান্নামে থাকা লাগবে। হাশরের ময়দানে মানুষরা যখন উপস্থিত হবে, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীন মাআবাল্লাবিসিন ফিহা আহকাবা, জাহান্নাম সেদিন ওত পেতে থাকবে। হাইওয়েতে দেখেন না পুলিশরা অনেক সময় হলো গাছের নিচে ব্রিজের নিচে ওত পেতে থাকে ক্যামেরা নিয়ে, জাহান্নাম এই ধরনের ওত পেতে থাকবে যে কখন আমি পাকড়াও করব। লিত্তাগীন মাআবা, কাদেরকে? সীমালঙ্ঘনকারীকে। লাবিসিন ফিহা আহকাবা, সেখানে বর্ষকে বর্ষর যুগ যুগ ধরে তারা সেই জাহান্নামের ভিতরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, দেখেন যদি টেম্পারেচার 50 ডিগ্রিতে হয়, কোথাও বেড়াতে গেছেন মরুভূমির ভিতরে, মানুষ সবচেয়ে বেশি কোন জিনিস চাইবে? পানি। 50 ডিগ্রি টেম্পারেচার, আর জাহান্নামের টেম্পারেচার কত আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সেই জাহান্নামের ভিতর মানুষের কি ধরনের পিপাসা লাগবে? পিপাসায় কলিজা ফেটে চৌচির হয়ে যাওয়ার অবস্থা হবে। তখন আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেই জাহান্নামের ভিতর তাদের জন্য কোনো ঠান্ডা পানিও থাকবে না, ওয়ালা শারাবা, কোনো শরবত থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধুমাত্র জাহান্নামীদের গলিত রক্ত এবং পুষ তাদেরকে পান করতে দেওয়া হবে, আর কিছুই না। কি ধরনের গরম হবে? وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ مُرْتَفَقًا, পানির জন্য যখন তাদের কলিজা ফেটে চৌচির হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়ে যাবে, সেই সময় তারা পানির জন্য চিল্লাবে, তখন ইউগাসু বিমাইন কালমুহলি, এমন উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, ইয়াশবিল উজু, পানির পেয়ালা তাদের মুখের সামনে নেওয়ার সাথে সাথে এই গরমের বাষ্পের দ্বারা তাদের চেহারার সমস্ত চামড়া শুধু না মাংসগুলো গলে পড়ে পেয়ালার ভিতর পড়ে যাবে। বিসাশরাব ওয়াসাআত মুরতাফাকা, বিসাশরাব ওয়াইসকা মিন মাইন সাদিদ, তাদেরকে সেই গরম পানি এবং পুজ তাদের গলার ভিতর ঢেলে দেওয়া হবে। এই গরমের তীব্রতায় তারা স্বাভাবিকভাবে এত গরম পানি, এই দুর্গন্ধময় পুজ তারা পান করতে চাইবে না, গলার ভিতর ঢেলে দেওয়া হবে, তখন ঢোক ঢোক করে তারা পান করতে থাকবে। পান করার সাথে সাথে দুর্গন্ধে এবং গরমের তীব্রতায় পেটের নাড়ি ভুড়ি সব গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারা মৌতকে আহ্বান করবে, অমা হুয়া বিমাইয়িত, অথচ তারা মরবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক সেকেন্ডের ভিতরে তাদের চামড়া গলে ঝলসে যাবে, পুরে সারখার হয়ে যাবে। যখনই চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া তাদেরকে গজিয়ে দেওয়া হবে, আবার জ্বলে যাবে, আবার নতুন চামড়া গজাবে। এইভাবে অনন্তকাল জাহান্নামে তাদের শাস্তি থাকবে। তারপরে খাদ্য কি খাওয়ার জন্য তারা চিল্লাতে থাকবে, পেটের নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে, খাদ্যের জন্য তারা পাগল হয়ে যাবে। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসীম কালমুহলি ইগলি ফিল বুতুন কাগলিল হামিম, ইন্না শাজারাতাজ জাক্কুম, শাজারাতাজ জাক্কুম, জাক্কুম নামে আগুনের এক ধরনের গাছ হবে, এমন বিষাক্ত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, এই জাক্কুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার জীবনে ফেলে দেওয়া, দুনিয়ার মাটিতে ফেলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীতে একটি উদ্ভিদও আর গজাবে না। এই ধরনের বিষাক্ত দুর্গন্ধ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আতিম, জাহান্নামীদের খাদ্য এটি। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুম, পেটের মাঝে যখন যাবে গলিত তামার মতো টকবক করতে থাকবে। খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, বলা হবে এদেরকে টেনে হিসড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। এই হলো জাহান্নাম। এই জাহান্নাম যেমন তেমন জাহান্নাম না। অনেক মুসলমান আছে, আরে ঈমান তো আছে, কিছুদিনের জন্য গেলে অসুবিধা কি? কিছুদিন দা কতদিন? তাহলে আজকেই টেস্ট করে দেখেন, চুলার উপর হাতটা নিয়ে কিছুক্ষণ রাখেন, দুই মিনিট রাখেন, পাঁচ মিনিট রাখেন, তারপরে বুঝবেন যে কিছুদিনের জন্য গেলে অসুবিধাটা কি আছে, বুঝে আসবেন। এই জাহান্নাম, জাহান্নামের সাতটি স্তর থাকবে। এই জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতর, আল্লাহ পাক এমন সিস্টেম করে দিবেন, জাহান্নামীরা মাঝে মাঝে জান্নাতীদেরকে দেখবে, আবার জান্নাতীরাও মাঝে মাঝে জাহান্নামীদেরকে দেখবে। কি জন্য? দুঃখ না দেখলে সুখের মজা বুঝে আসে না। জান্নাতীরা যখন জাহান্নামীদের দুঃখ বুঝবে, দেখবে সচকে, তখন তাদের সুখের মজাটা অনুভব হবে। সেই জন্য জান্নাতের সুখে, নাজু নিয়ামতের সুখের সাথে সাথে আন্তরিকভাবেও তারা পুলকিত হবে। দিলের সুখ, মনের সুখ, দেহের সুখ দুইটা এক হবে, সুখটা পূর্ণ হবে। আর জাহান্নামীদের, জান্নাতীদের নাজু নিয়ামত কেন দেখানো হবে? যে জাহান্নামের আগুনের সাথে সাথে যেন দিলের আগুনও জ্বলে, দুই আগুনে পোড়ানোর জন্য আল্লাহ এই সিস্টেম করবেন। জাহান্নামীরা দেখবে, আমার ভাই, আমার বন্ধু নামাজ পড়েছে, রোজা রেখেছে, সৎ পথে চলেছে, মানুষকে ধোকা দেয়নি, মিথ্যা কথা বলেনি, চগলখড়ি করেনি, শিকায়ত করেনি, পরনিন্দা করেনি, সৎ পথে জীবনযাপন করেছে, আজকে সে জান্নাতি। আর আমি তো কেয়ামতকেও বিশ্বাস করিনি, আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, কোনো কিচ্ছু করতাম না, আমি দুনিয়াকে খেল তামাশার জায়গা ভেবে অযথা জীবনকে শেষ করেছি, আজকে আমি জাহান্নামে আসছি। দেখবে যে ভাই কত রকমের শরবত পান করতেছে, আর সে শরবত চাইলেই হয়তো পুজ দেওয়া হয়, নইলে গরম পানি। ভাই কত সুন্দর খাবার খাচ্ছে, তখন সে চোখ ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا ان الله حرمهما على الكافرين। জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, হে জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে কত নাজু নিয়ামত দিয়েছেন, কত ধরনের পানীয় দিয়েছেন, তোমাদেরকে সালসাবিল দিয়েছেন, জঞ্জাবিল দিয়েছেন, শারাবান তাহুরা দিয়েছেন, তোমাদের খাদ্যের কোনো অভাব নাই, পানির কোনো অভাব নাই। আমরা তো খাদ্যের অভাবে, পানির অভাবে আজকে আমাদের কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ক্ষুধায় পেটের নারী সিরে যাওয়ার উপক্রম হচ্ছে, সুতরাং আমাদেরকে সামান্য বাঁচার পরিমাণ খাদ্য তোমরা আমাদেরকে দাও। জান্নাতীরা তখন জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, হে অবিশ্বাসী জাহান্নামীরা, জান্নাতের সব খাদ্য আল্লাহ পাক জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, সুতরাং এক লোকমা খাবারও পাবে না, এক ফোঁটা পানিও তোরা পাবে না, নিরাশ হয়ে যাবে। এই জাহান্নামের সাতটি স্তর আছে। সূরাতুল হিজরে দেখেন দুটি সূরা আছে, সূরাতুল হজ একটি সূরা, আর একটি হলো সূরাতুল হিজরে। সূরাতুল হজ হলো ১৭ পারাতে, আর সূরাতুল হিজ হলো ১৪ পারার প্রথম সূরা। সূরাতুল হিজরে ৪৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই জাহান্নামের সাতটি স্তর রয়েছে, এক একটি স্তরের তুলনায় দ্বিতীয় স্তরের শাস্তি হলো 70 গুণ হলো বেশি। এই স্তরগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ, পাতাদা, মুফাসসিরিনে কিরাম বলেন উপরে নিচে স্তর। আর কেউ কেউ বলেছেন একই জাহান্নামের 7টা দরজা। আসল সহি কথা হলো উপরে নিচে 7টি স্তর জাহান্নামের। সবচেয়ে লঘু শাস্তি যেটা হবে তার নাম হলো জাহান্নাম। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য ওত পেতে থাকবে। জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, তারা জাহান্নামে প্রবেশ করবে। এই জাহান্নামে কাদেরকে প্রবেশ করা হবে, কাদেরকে ফেলা হবে? উসাতুল মুমিনিন, মোমেন, ইমান আছে কিন্তু গুনার কারণে কিছুদিনের জন্য জাহান্নামী হবে, তাদেরকে এই স্তরে ফেলে দেওয়া হবে। এই স্তরের নাম হলো জাহান্নাম, সবচেয়ে উঁচু এবং সবচেয়ে লঘু শাস্তি এটি। উসাতুল মুমিনিন, আসলে মোমেনদেরকে যে জাহান্নামে ফেলে দেওয়া হবে এটা মৌলিকভাবে শাস্তির জন্য নয়, বরং হলো মরিচা সারানের জন্য। লোহায় মরিচা লেগে গেছে, সারাদিন যদি আপনি পিটান লোহার মরিচা ছাড়বে না, আগুনের মধ্যে দিয়ে গরম করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন, দেখবেন সব মরিচা সেরে গেছে। তো জাহান্নামীদের, মোমেন গুনার কারণে জাহান্নামী হয়েছে, তাকে মূলত শাস্তির জন্য না, বরং গুনার মরিচার থেকে পাক করার জন্য তাকে আগুনে কিছুদিন জ্বালা, হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে মরিচা ছাড়িয়ে তাকে জান্নাতে নেওয়া হবে। শুধু এই জাহান্নাম থেকেই পরবর্তীতে আল্লাহর কুদরতে, আল্লাহর নির্দেশে মানুষদেরকে তুলে আনা হবে, আর কোনো স্তর থেকে আনা হবে না। এর পরের স্তর যেটি থাকবে সেটিকে বলা হয় হলো লাজা। লাজা শব্দের অর্থ হলো লেলিহান শিখা। এর চেয়ে, জাহান্নামের চেয়ে 70 গুণ বেশি শাস্তি হবে এই লাজার ভিতরে। এই লাজার ভিতরে থাকবে ওয়াফিহাল ইয়াহুদ, যারা নাকি আহলে কিতাবদের ইহুদি, তারা হলো এই স্তরে থাকবে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওআ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। কাল্লা, অসম্ভব জান্নাতে যাওয়া। ইন্নাহা লাযা, ইন্নাহা লাযা, এটি হলো আগুনের লেলিহান শিখা। নাযাআতাল লিশাওয়া, তাদের চামড়াকে ঝলসে দেবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, হাঁকিয়ে নিয়ে যাবে, আহ্বান করবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, নিজেও পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং অবজ্ঞা করেছে, অন্যকেও বাধা দিয়েছে। ওয়াজামাআ ফাআওআ, আর শুধু সম্পদ জমা করেছে। ওয়াতাওয়াল্লা, এবং আগলিয়ে রেখেছে, সম্পদ কাউকে দেয় নাই। তাহলে সম্পদ কাউকে দেয় নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই লেলিহান শিখা দিয়ে তাদের দিল পোড়াবেন আল্লাহ পাক। এর পরের স্তর, তার নাম হলো হুতামা। ওয়ামা আদরাকা মাল হুতামা, কোন সূরাতে আছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল দোজক এবং অথবা ধ্বংস তাদের জন্য, হুমাযাতিল লুমাযা, যারা পশ্চাতে পরনিন্দা করে এবং মানুষের সামনে পরনিন্দা করে, তাদের জন্য ওয়াইল দোজক। সামনেও মানুষকে গালমন্দ করে, আবার মানুষের পিছেও নিন্দাবাদ করে, তাদের জন্য হুমাজা, ওয়াইলুন। আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যে শুধু সারা দিন মাল কামায়, এই মাল গণনা করে, গণনা করে কখন? নামাজের মধ্যেও গণনা করে। এক লোকের 4টা দোকান, হঠাৎ করে নামাজে আসছে, জামাত ফৌত হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে লোক। ইমাম সাহেব বলে যে এই মসজিদে যদি খাঁটি মুসল্লি থাকে, এই একটাই আছে। জামাত ছুটে গেছে, মানুষের নামাজ ছুটে গেছে কান্দে না, আর হযরত ওমরের মতো জামাত ছুটে গেছে কানতেছে। হুজুর কান্দি যে কি জন্য বোঝেন নাই, কান্দি তো অন্য কারণে, কারণ হানাফি মজহাব অনুযায়ী, ইমাম আবু হানিফার মত অনুযায়ী, ইমামের পিছনে মুক্তাদির কিরাত পড়তে হয় না। আপনার পিছনে যখন নামাজ পড়ি, দোকান হলো চারটা, এই নামাজের ভিতর দিয়ে, এশার নামাজের ভিতর দিয়ে চার রাকাতে চার দোকানের হিসাব মিলা ফেলাই। আজকে তো জামাত ছুটে গেছে, এখন নিজের কিরাত নিজে পড়া লাগবে, সুতরাং হিসাব কখন মিলাবো? আর নামাজে না দাঁড়ালে আমার দোকানের হিসাব মিলাতে পারি না, তখন মাইন্ডটা ফ্রেশ থাকে, শয়তান অত ধোঁকা দিতে পারে না, হিসাবটা শুদ্ধ হয়। তাহলে দেখেন, আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, আমরাও যখন নামাজে দাঁড়াই, শুধু এই লোকের না, ওই লোকের সিফত আমাদের মধ্যেও আছে, এই হিসাব করি ওই হিসাব করি, কি করব আজকে কি করব, এই মাসে কতটুকু কামাবো, দেখেন হিসাব চলছে। আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা, শুধু মাল জমা আর হিসাব করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই বোকা কি ধারণা করে যে এই মাল চিরস্থায়ী থাকবে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আমি তার অন্তরকে হুতামা দিয়ে জ্বালাবো। ওমা আদরাকা মাল হুতামা, ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কোন জিনিসের নাম? নারুল্লাহিল মুকদা, নারুল্লাহিল মুকদা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আমি অবশ্যই তাকে হুতামায় নিক্ষেপ করব। ওমা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কোন জিনিস? নারুল্লাহিল মুকদা, সেটি আল্লাহর প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, তোমাদের প্রজ্বলিত আগুন না, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুন তাদের দেল পর্যন্ত পৌঁছে যাবে, কারণ দুনিয়ায় মালকে মহাব্বত করে কি দিয়ে? দেল দিয়ে। আমি যেই দেল দিয়ে তুমি মালকে মহাব্বত করেছো আর নামাজের ভিতরেও মালের হিসাব করেছো, ওই দেলকে আমি হুতামার আগুন দিয়ে পোড়া সারব। এই হুতামা কাদের জন্য? নাসারা খ্রিস্টানদের জন্য হলো হুতামা। এরপরের চতুর্থ স্তরের নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু কুন লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি আমরা দ্বীনের কথা শুনতাম আর বুঝতাম, তাহলে আমরা এই আজকে জাহান্নামের অধিবাসী হতাম না, আগুনের ভিতর আসতে হতো না। প্রজ্বলিত অগ্নি কুণ্ডকে সাঈর বলা হয়। এই সাঈরে কারা যাবে? সাবিঈনরা। সাবিঈন হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভ্রান্ত উম্মতদেরকে সাবিঈন বলা হয়, তাদের অস্তিত্ব বর্তমান দুনিয়ায় তেমন নাই। এরপরের পঞ্চম স্তর হলো জাহান্নামের সাকর, এর ভিতরে থাকবে হলো আল মাজুস, যারা নাকি অগ্নি পূজক। অগ্নি পূজক যারা হয়েছে, পারস্যরা একসময় অগ্নি পূজক ছিল, তাদেরকে এই সাকারের ভিতরে ফেলা হবে। জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, জান্নাতিরা জান্নাতে যাবে, জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসের কারণে আজকে তোদের জাহান্নামে আসতে হলো, কোন অপরাধে? তখন তারা চারটি অপরাধের কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে কখনো নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দরিদ্র ভুখা মানুষকে আমরা খাদ্যের ব্যবস্থা করতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন, ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন, আর যারা নাকি ধর্মের নিন্দাবাদ করত, তাদের কাজে আমরা শরীক হতাম এবং ভালো কাজের জন্য উৎসাহ দিতাম না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না। কিয়ামত বলতে কোনো জিনিস নাই, দুনিয়াটাই মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই মতবাদে আমরা চলতাম। সুতরাং এই জন্য আজকে আমাদের জাহান্নামে আসতে হয়েছে। এই স্তরে কারা থাকবে? যারা নাকি অগ্নি পূজক। আর এরপরের স্তর ষষ্ঠ নম্বর স্তরের নাম হলো জাহিম। এই স্তরে থাকবে যারা নাকি মূর্তি পূজক, তারা ইবাদাতুল আউসান, তারা থাকবে এই স্তরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এদেরকে ধরো, গলায় বেড়ি পরাও, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামের মিডলে যেখানে বেশি তাপ, সেই বেশি তাপ বিশিষ্ট জায়গাতে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দাও, তাদেরকে গলা ধাক্কা দিয়ে সেখানে ফেলে দেওয়া হবে। এরপরে জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম হলো হাবিয়া। আমরা কই না হাবিয়া দোজক, এই হাবিয়া, এই স্তরে থাকবে হলো মুনাফিকিনরা। মুনাফিক বলা হয় যাদের মুখে আর দিলে মিল নাই, মুখে ইসলাম দিলে কুফুরি, তাদেরকে মুনাফিক বলা হয়। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ نَارٌ حَامِيَةٌ। যেদিন মুনাফিকদের মিজানের পাল্লার ওজন হালকা হয়ে যাবে, কারণ হলো সব কাজ তো নিফাকের সাথে করেছে, ইসলামের জন্য করেনি, সুতরাং মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। فَأُمُّهُ هَاوِيَةٌ, তাদের ঠিকানা হবে হাবিয়া। وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ, তোমরা কি জানো এই হাবিয়া কোন জিনিস? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নিকুণ্ড। সুতরাং সেই সর্বনিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকিনরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিন, মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকরা মৌলিক কাফেরই, যদিও ইসলাম মৌখিকভাবে প্রকাশ করুক, কিন্তু দেলে কুফুরির কারণে তারা কাফের বলে গণ্য হবে। তাহলে জাহান্নামের কয়টা স্তর হলো? সাতটি। সূরাতুল হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। প্রতি জাহান্নামের সাতটি স্তর থাকবে, প্রতিটি স্তরের শাস্তি ভিন্নতর হবে। প্রথম স্তরের চেয়ে দ্বিতীয় স্তর 70 গুণ বেশি হবে, আর দ্বিতীয় স্তরের চেয়ে তৃতীয় স্তর আরও 70 গুণ বৃদ্ধি হবে। এইবার নিচের স্তরেরটা 670 দিয়ে গুণ করেন, কত গুণ বেশি। আমি আবার বলে দেই আপনাদের মনে থাকার জন্য, জাহান্নাম হবে গুনাগার মোমেনদের জন্য। এরপরের দুই নম্বর স্তরের নাম হলো লাজা, ইহুদিদের জন্য। তিন নম্বর স্তর হলো হুতামা, নাসারা খ্রিস্টানদের জন্য। চতুর্থ স্তরের নাম হলো সাইর, সেটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পথভ্রষ্ট উম্মত, যাদেরকে সাবিঈন বলা হয়, সাবিঈনদের জন্য। পঞ্চম স্তর নাম হলো সাকার, অগ্নিপূজকদের জন্য হবে। আর ষষ্ঠ স্তরের নাম হলো জাহিম, সেই স্তরে থাকবে মূর্তি পূজকরা। আর সপ্ত স্তরের নাম হলো হাবিয়া, এই হাবিয়ার ভিতরে থাকবে হলো মুনাফিকিনরা, হিপোক্রেটরা। সুতরাং মুনাফেক কখনো কাফের দলে থাকে না, মুনাফেক সবসময় মুসলমানের দলে থাকে, মুনাফেক সবসময় মুসলমানদের গ্রুপে থাকবে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যাকে রঈসুল মুনাফিকিন বলা হয়, সে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছে নামাজ পড়েছে, হুজুরের সঙ্গে যুদ্ধ করেছে। তার ইন্তেকালের পরে তার ছেলে হলো পাক্কা সাহাবি, বড় সাহাবি, ইমানদার সাহাবি, তার রিকোয়েস্টে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জানাজাও পড়িয়েছেন এবং হুজুরের জামা দিয়ে তার কাফন হয়েছে। এরপরে হুজুর তার ছেলের অনুরোধে ইস্তিগফার করতেছিলেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ইস্তাগফিল্লাহুম আও লা তাস্তাগফিল্লাহুম ইন তাস্তাগফিল্লাহুম 70 মাররাতান ফালান ইগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি এই মুনাফিকের জন্য ইস্তিগফার করেন, তওবা এবং ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, আমি আল্লাহ তাকে কখনোই মাফ করব না। আপনি যদি 70 বারও ইস্তিগফার করেন, আমি আল্লাহ তাও মাফ করব না। হুজুর তখন বলেন, যদি হোপ থাকতো 70 বারের বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাকে মাফ করে দিবেন, তাহলে আমি তার জন্য 70 বারের বেশি ইস্তিগফার করতাম। কিন্তু আল্লাহ পাকের নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, আমি আর ইস্তিগফার করতে পারবো না। নবীর কি দয়া, একজন মুনাফিক জাহান্নামী হওয়ার ঘোষণা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এরপরেও নবী বলেন, যদি সুযোগ থাকতো তাহলে আমি 70 বারের বেশিও তওবা করতাম। কি দয়া নবীর। বুখারীর রাওয়ায়েতে আসছে, ইহুদির জানাজা যাচ্ছিল, হুজুর দাঁড়িয়ে গেছেন, সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো নন মুসলিম ইহুদির জানাজা। হুজুর বললেন যে সে কি হিউম্যান বিং না, সে কি আদমের সন্তান না, আমার উম্মত না, সমস্ত দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের নবী হলেন কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নবুয়তের প্রাপ্তি থেকে কিয়ামতের লাশ পর্যন্ত যত মানুষ থাকবে সবাই হলো হুজুরের উম্মত। মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বলবেন যে হুজুর এইরকম বাজে কথা তো জিন্দেগিতে আর শুনি নাই। ইহুদিরা আবার হুজুরের উম্মত কেমনে হয়, প্রশ্ন জাগে কি না? প্রশ্ন জাগে, তাই না? উম্মত হলো দুই প্রকার, এক প্রকার হলো উম্মতে দাঈয়া, আর একটা হলো উম্মতে ইজাবা। দেখেন তফসির এবং হাদিসের এগুলো হলো ডিফিকাল্ট জায়গা। উম্মত কয় প্রকার? দুই প্রকার, উম্মতে দাঈয়া আর উম্মতে ইজাবা। জান্নাত শুধু উম্মতে ইজাবারা পাবে, উম্মতে দাঈ জান্নাত পাবে না। উম্মতে দাঈ হলো যাদের কাছ কান পর্যন্ত মেসেজ পৌঁছে গেছে, সরাসরি পৌঁছুক অথবা কোনো মাধ্যম দিয়ে পৌঁছে গেছে, কিন্তু সে অ্যাকসেপ্ট করে নাই, তাকে বলা হয় হলো উম্মতে দাঈয়া। দাওয়াত পৌঁছে গেছে তার কাছে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই, অ্যাকসেপ্ট না করার কারণে সে জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। আর উম্মতে ইজাবা, রসুলের দাওয়াত পৌঁছে গেছে, পৌঁছার সাথে সাথে তিনি দাওয়াতকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সুতরাং যিনি অ্যাকসেপ্ট করলেন তিনি কেবলমাত্র তার খাঁটি উম্মত বলে জান্নাতে যাবেন। কিন্তু উম্মত দুইটাই, যারা মানবে না তারাও উম্মত। আবু জেহলও হুজুরের উম্মতে দাঈ ছিল, আবু জেহলের কাছে দাওয়াত পৌঁছেছে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হুজুরের উম্মতে দাঈ, কিন্তু অ্যাকসেপ্ট না করার কারণে সে জান্নাতের গাড়িতে উঠতে পারল না। দেখেন একটা ট্রিপ হবে, ফ্লায়ার ছাপা হয়েছে, সেখানে বলা হয়েছে যারা রেজিস্ট্রি করবে, অ্যানাউন্সমেন্ট আসছে ইন জেনারেল ভাবে, যারা এটাকে ফিল আপ করে দিবে তাদেরকে এত তারিখে অমক শিপে করে অমক আইল্যান্ডে ভ্রমণ করানো হবে। কিছু লোক বললো যে অত টাইম টুইম নাই, কিছু লোক বললো যে এগুলা সব ধোকাবাজি, এগুলা বহু দেখেছি, তারা ফিল আপ করলো না। আর কিছু লোক ফিল আপ করে দিল। শিপে ওঠার অনুমতি কারা পাবে? যারা শুধু ফিল আপ করেছে তারা পাবে। তো হুজুরের দাওয়াত সবার কাছে পৌঁছে গেছে, কিন্তু যারা মানবে না তারা ওই জান্নাতের শিপে ওঠার জন্য পারমিশন পাবে না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? উম্মত দুই প্রকার, মনে রাখবেন, এটা হলো মেজর আকীদার কথা। উম্মতে ইজাবা আর উম্মতে দাঈ, জান্নাতি শুধু উম্মতে দাঈ হবে। সুতরাং এই জাহান্নাম থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ, আর যারা নাকি অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। وَبِئْسَ الْمَصِيرُ, এই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ, إِذَا أُلْقُوا, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, سَمِعُوا لَهَا شَهِيقًا অহিয়া তাফুর, সেখানে তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। এই গর্জনেই তাদের হলো কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়্, ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়ার উপক্রম হবে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়্, জাহান্নাম ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে। দেখেন, জঙ্গলের ভিতরে গেছেন, একটা সিংহ অথবা বাঘ, হিংস্র প্রাণী অথবা একটা বিষাক্ত সাপ এমন ক্রোধান্বিত হয়ে গেছে যেন খেয়ে ফেলবে, তখন কেমন লাগে? কেমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো জাহান্নাম শুধু গর্জনই করবে না, বরং হলো ক্রোধে ফেটে যাওয়ার উপক্রম হবে, এই ধরনের পরিস্থিতি ভয়াবহ হবে।
কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর,
যখনই সেই জাহান্নামের ভিতর এক দলকে ফেলা দেওয়া হবে, দেখেন জাহান্নামীদেরকে দলে দলে নেওয়া হবে।
ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে, অবিশ্বাসীদেরকে সেদিন দলে দলে জাহান্নামে নেওয়া হবে। বেনামাজির দল, যাকাত দেয় নাই তাদের দল, জিনাকারীর দল, কুফুরীর দল, অগ্নিপূজকের দল, বিভিন্ন দলে বিভক্ত করে তাদেরকে জাহান্নামে, যখনই কোনো একটি দল নিক্ষেপ করা হবে তখন তাদেরকে বলবে খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষীরা, ফেরেশতারা। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কোনো নবী রসুল অথবা নবীর উত্তরসূরি আলেম ওলামারা আসে নাই, যারা এই জাহান্নামের ভয় দেখায় নাই তোমাদেরকে? তখন তারা বলবে কলু বলা কদ জা আনা নাদির, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী আসছিল। এ কথা তো সেদিন তারা স্বীকার করবে।
ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাসালাল্লাহু মিন শাই,
কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি।
وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ
شَيْءٍ, আর আমরা চ্যালেঞ্জ করেছি যে আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই। এ মৌলবীরা হুদাই কয়েনি, অনেক লোক আছে না দিন ধর্মের কথা বললে কয়ে মৌলবীরা এগুলো বলবেই, এটা তাদের পেশা, এটা করেই তো তারা খায়, এটা পেটের বিজনেস করে।
فَكَذَّبْنَا, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছি।
وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ, আর আমরা তাদেরকে, আমরা বলেছি মানাসাল্লাহ মিনশ, আল্লাহ কিচ্ছু নাজিল করে নাই। ওই সুদ, সুদের কথা তো সেই জামানায় নাজিল হয়েছিল, এখন মৌলবীরা মডার্ন ওয়ার্ল্ড বোঝে না, ইকোনমি বোঝে না, এই জন্য সুদকে এখনও হারাম কয়, এটা তো সেই যুগের হারাম। বলেন তো পেশাব সেই যুগের হারাম না এই যুগেও হারাম? নাপাক যে পেশাক সেই যুগে নাপাক ছিল নাকি এ যুগেও নাপাক? পায়খানা নাপাক কি ওই যুগে ছিল নাকি এ যুগেও আছে? মদ সেই যুগে নাপাক শুধু হারাম ছিল নাকি এই যুগেও? শুকুরের মাংস সেই যুগে হারাম ছিল নাকি এ যুগেও? বলেন না কেন আপনারা? তাহলে সুদ শুধু সেই যুগে নাকি কিয়ামত পর্যন্ত জন্য?
ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আল্লাহ বিজনেসকে হালাল করেছেন এবং সুদকে কিয়ামত পর্যন্ত জন্য হারাম করেছেন। সুদ হারাম, সুদ হারাম, এর মাঝে তাবিল করার কোনো ওয়ে নাই। সুদের বাড়ি কেনাও জায়েজ নাই, বিজনেস করাও জায়েজ নাই, সুদ দিয়ে মসজিদ করাও জায়েজ নাই। এখন বলবেন যে যদি কইরা ফেলে তাড়াতাড়ি এর থেকে সরা লাগবে, আল্লাহর কাছে তওবা করে তারা থেকে এর থেকে বের হওয়া লাগবে, এই পাপের থেকে। গুনাহকে একটা প্রিন্সিপাল মনে রাখবেন শরীয়তের, গুনাহকে কেউ যদি গুনাহ মনে করে করে তার ভাগ্যে তওবা নসিব হবে। আর গুনাহ সে এখনো মুসলমান আছে, গুনাহ করছে যত বড় গুনাহ হোক, গুনাহ করছে কিন্তু গুনাহকে গুনাহই জানতেছে। সুদের লেনদেন করতেছি কিন্তু কাজটা ঠিক করতেছি না, সুদ হারাম, আমি হারামের মধ্যে ফেঁসে গেছি। দেখেন গিল্টিনেস অন্তরের মধ্যে আছে, এখনো মুসলমান সে, এবং আল্লাহ পাক তার তওবা নসিব করবেন যদি খাঁটি দিলে তওবা করেন। আর আরেকজন চ্যালেঞ্জ ছুড়ে দিল, গুনাকে গুনাই মনে করবে না, গুনার উপলব্ধি নাই, এটা গুনা না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। যে কোনো হালালকে হারাম মনে করলে, হারামকে হালাল মনে করলে সে কাফের হয়ে যায়। ইমান গ্রহণ করা বড় কষ্টকর, ইমান যাইতে সামান্য একটু লাগে না, ড্রাইভিং করা বড় কঠিন, অ্যাক্সিডেন্ট হতে এক সেকেন্ডের, একটা ভুলের দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনুরূপভাবে একটু সামান্য যে কোনো একটা হালালকে যদি আপনি হারাম মনে করেন, ইমান শেষ, অথবা হারামকে হালাল মনে করেছেন, ইমান শেষ, তার তৌবাও নসিব হবে না। সেই জন্য আমরা বহু পাপে জড়িত, গিল্টিনেস ফিল করে, আল্লাহর কাছে সাহায্য চায়, হে আল্লাহ পাপের মধ্যে ফেসে গিয়েছি, হে আল্লাহ উদ্ধারের পথ তুমি করে দাও। আপনি যদি সিনসিয়ারিটির সাথে যদি আগান, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার জন্য রাস্তা খুলে দিবে। সিনসিয়ারিটির সাথে যদি এই পাপ থেকে বের হওয়ার চেষ্টা করেন, সেই জন্য বহু মুসলমান আছে যারা নামাজি দেখলে বিশ্বাস হয় না যে সুদ নিয়ে তারা তর্ক করে। তো ওই যুগে না ছিল পর্ক, ওই যুগে নোংরা নর্দমার ভিতরে পর্কের হলো বসবাস ছিল। এখন তো কত মডার্নাইজ করে কত সুন্দরভাবে পর্কের আবাদ করা হয়, এই পর্ক কেন হারাম হবে, এই ধরনের তর্ক করে। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, আল্লাহ পাক হারাম করেছেন ওয়াল-লাহমুল খিনজির, খিনজিরের শুধু গোশতই না খিনজিরের লোমকূপ পর্যন্ত হারাম, পুড়িয়ে ছাই করে ফেললেও সেটাও হারাম। কারণ হলো আল্লাহর সৃষ্টি জগতের মাঝে মৌলিক কারণ শুধু স্বাস্থ্যগত না, মৌলিক কারণ হলো মানুষের হায়ার সাথে সম্পর্ক। আল হায়া ও শাবাতুম মিনাল ঈমান, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শাবাতান, ঈমানের 70টির উপরে ব্রাঞ্চেস আছে। ফা আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম ব্রাঞ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে নিম্ন স্তরের ব্রাঞ্চ হলো ঈমানের রাস্তা থেকে কোনো হার্মফুল জিনিসকে হটিয়ে দেওয়া। রাস্তায় একটা বটল ভেঙে পড়ে আছে, মানুষের পা কেটে যাবে, কলার চোচা পড়ে আছে, মানুষ পিছলা পড়ে যাবে, বরফ পড়ে আছে, মানুষ এখানে স্লিপ করবে পা, এই কষ্টদায়ক জিনিসকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের ব্রাঞ্চ। ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর হায়া লজ্জা হলো ঈমানের একটি বিরাট অংশ, বিরাট অংশ হলো লজ্জা। ইদা ফাতাকাল হায়া ও ফাফআল মা শিতা, হুজুর বলেন হায়ার দৌলত যদি কারো অন্তরের ভিতরে না থাকে, সে যা ইচ্ছা তাই বলবে, যা খুশি তাই করবে, মানুষ লাগামহীন হয়ে যাবে। মানুষকে লাগামের ভিতর রাখতে পারে শুধুমাত্র মডেস্টি এবং হায়া। সুতরাং পর্ক হারাম করার মৌলিক কারণ হলো পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি লগ্ন আছে সমস্ত সৃষ্টি লগ্নের মাঝে নির্লজ্জ বেহায়া হলো পর্ক। তারা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে অন্য প্রাণী না দেখলে তারা এনজয় ফিল করতে পারে না, সেই জন্য দেখেন এই নির্লজ্জ প্রাণীর মাংস যারা খাবে তাদের মধ্যেও এই জিনিস আসবে। ঘরের মধ্যে কোনো কিচ্ছু নাই, ঝগড়াঝাটি কে কত পয়সা দিবে বিল দিবে এইটা নিয়ে, বাইরে আসলেই তাদের হলো সব শয়তানি শুরু হয়ে যায়। এটা হলো পর্কের ক্যারেক্টার। মৌলিকভাবে পর্ক হারাম করার পিছনে কারণ হলো এটি। প্রত্যেকটি হারামের পিছনে একটি হলো হিকমত আছে, এই হিকমতের কি হিকমত আল্লাহ পাক এই জিনিসকে হারাম করলেন, সুদকে কেন হারাম করলেন আল্লাহ পাক। শরীয়তের একটি মৌলিক বিধান হলো বেনিফিট যদি সামান্য গুটি কয়েক মানুষের হয় আর যদি অপকার সমগ্র জাতির হয় তখন আল্লাহ পাক সেই জিনিস হারাম করে দেন। বেনিফিট গুটি কয়েক মানুষের আর ক্ষতি হলো সমস্ত মানুষের, সেই জিনিস হারাম। দেখেন জুয়া লটারি মিলিয়ন্স অফ পিপল কিনলো, এক টাকা দিয়েই কিনুক, সেটা তো টাকা, এক টাকা কি টাকা না, এক টাকাও টাকা। চাইনিজ দোকানে যাইবেন দেখবেন এক টাকা না, দেখবেন যে 10,550 5 সেন্স হয়েছে, চাইনিজ বলবে ওই 5 সেন্সটা আগে দে, উল্টা বলবে, তাছাড়া জিনিস পাবেন না, এক টাকাও তো টাকা। তারা জুয়া খেলে লটারি পাইলো কয়জন, 5 জন 7 জন 10 জন পাইল, তাহলে ক্ষতিগ্রস্ত কত লোক হইল, ক্ষতি হলো ব্যাপক ফায়দা হলো সীমিত। আল্লাহ এই জিনিসকে হারাম করেন। সুদের দ্বারা সারা পৃথিবীতে সার্বিকভাবে আমি শুধু আমার ফায়দা দেখি, দুনিয়ার ফায়দা দেখি না, অর্থ গিয়ে গুটি কয়েক রাঘব বোয়ালের হাতে বন্দী হয়ে যাবে আর সারা দুনিয়ার মানুষ তাদের স্লেভ হয়ে যাবে। আজকে দেখেন সুদ ভিত্তিক অর্থনীতির কারণে সারা দুনিয়ার মানুষ যে যত বারেন মন খারাপ করেন না, আপনারা যেটা গভীরভাবে বোঝার চেষ্টা করি আমরা, আপনি সিও বলেন কোম্পানির, আপনি ম্যানেজার বলেন, এই বলেন সেই বলেন, সব হলো স্লেভ। মালিক হলো কে? এই অলমার্ট মালিক, হোমডিপো মালিক। দেখেন দুনিয়ার অর্থ যে তাদের পকেটে জমা হচ্ছে, আর সব হলো সারাদিন গাধার মতো খেটে যাচ্ছে আমরা। যেটা হলো সিও মনে করবেন যে এটা হলো বড় স্লেভ, তারপরে স্লেভ হলো হলো ম্যানেজার, যেটা এরকম প্রত্যেকেই স্লেভারি লাইফ লিড করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের সামান্য হলেও মালিকানাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করেছে যে তুমি একটা ছোট্ট দোকানের মালিক হও, কিন্তু সুদি কারবারের দ্বারা সব স্লেভে পরিণত হয়ে যায়। আর সুদের ক্ষতির দ্বারা আর বুঝানো দরকার পড়ে না, গ্রিক একটা উন্নত বিশ্বের দেশ, আজকে রাস্তার ফকির, স্পেন অন দা ওয়েতে, আরো বেশ কয়েকটার দেশ অন দা ওয়েতে এই সুদের ক্ষতির কারণে। সুদ ভিত্তিক অর্থনীতি মানুষের সার্বিকভাবে মানুষকে হলো ধ্বংস করে দেয়, ইকোনমিটা কয়েকজন রাঘব বোয়ালের হাতে বন্দী হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন সার্বিক ক্ষতির কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসকে হারাম করেছেন সেই জিনিসকে হারামই মনে করা লাগবে, যা হালাল করেছেন সেটা হালালই মনে করবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, স্ত্রীদের উপর রাগ করে হুজুর কসম খেয়ে ফেলছিলেন যে আর জীবনে কোনোদিন মধু খাবো না, স্ত্রীদের সাথে রাগ করে। সূরাতু তাহরিমের শানে নজুল হলো এটি, লম্বা হিস্টরি অত বলার টাইম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরা নাজিল করলেন। মধু হালাল না হারাম? হালাল। হুজুর হারাম করে ফেললেন, আর মৃত্যু পর্যন্ত মধু খাবো না। হুজুর মধু খেয়ে দুই স্ত্রীর ঘরে গেছেন, এক স্ত্রীর ঘরে কিছুক্ষণ সময় বেশি অপেক্ষা করেছেন, আর দুই স্ত্রী পরামর্শ করেছে যার কাছে আসবা আসবেন তিনি সেই বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে মাগাফির ফলের এক দুর্গন্ধ বের হচ্ছে। হুজুর দুর্গন্ধকে খুব অপছন্দ করতেন। তখন হুজুর বললেন, আমি তো মাগাফির ফলের রস খাই নাই। এই স্ত্রীরা বলতেছেন, মনে হয় ওই মৌমাছি ওই মাগাফির ফলের থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে। হুজুর তখনই বললেন, আর জীবনে কোনোদিন মধু খাবো না, হারাম করে নিলেন নিজের উপর কসম খেয়ে। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগী মারদাত আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম। হে নবী, হালালকে হারাম করার অধিকার আপনাকে কে দিয়েছে? তাবতাগী মারদাত আজওয়াজিক, আপনি আমি আল্লাহর রাজি খুশি কামনা করেন নাকি স্ত্রীদের মন জয় করতে চান? আল্লাহু গফুরুর রহিম, আপনার মিস্টেক হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। হুজুর এরপরে কসমের কাফফারা দিয়েছেন। সুতরাং হালালকে হারাম করার বা হারামকে হালাল করার অধিকার নবীরও নাই। এই অধিকার কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং আল্লাহ সুদকে হারাম করেছেন, এই সুদকে দুনিয়ার কোনো মানুষের, কোনো নবীর, কোনো আলেমের সাধ্য আছে এটাকে হালাল করতে পারে? যদি করে থাকে, আমিও যদি করে থাকি, আমি আলেম না, আলেম নামের ভণ্ডা। সুদ হারাম, হারাম, এর মধ্যে কোনো ওয়ে নাই। সেই জন্য যারা জড়িয়ে পড়েছেন, না বুঝে করেছেন, জানি ওভারনাইটে কালকেই সব ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনি ব্রেক ফেল করবেন। যে কোনো গুনাহ থেকেও বের হতে হলে আপনাকে আস্তে আস্তে বের হতে হয়। 150 গাড়ির স্পিড, হঠাৎ করে যদি আপনি ব্রেক মারতে যান গাড়ি উল্টে যাবে। এক গুনাহের ভিতর আপনি ডুবে আছেন, আজই আমি ছেড়ে দিব, তাহলে পরে আপনি ব্রেক ফেল করার সম্ভাবনা আছে। স্লোলি 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 সিগারেট খান, দুই প্যাকেট লাগে, প্রথমে এক প্যাকেট সারেন, তারপরের দিন আরও দুইটা সারেন, তারপরের দিন আরও দুইটা সারেন, তারপরের দিন আরও দুইটা সারেন, এক সময় দেখবেন যে পেরেছে, প্রথম দিনই সারতে পারবেন না। মদ হারাম হয়েছে 8 বছর টাইম নিয়ে, সুদ হারাম হয়েছে 8 বছর টাইম নিয়ে। সেই জন্য আবার এইটা কইেন না, মাশা আল্লাহ হুজুর, তাহলে তো আরও কিছুদিন চালান যায়, লাইসেন্স তো পেয়ে গেলাম, এটা না। আজ থেকে ডিটারমাইন্ড হয়ে যান, আমি বের হব, রাস্তা খোঁজেন, আল্লাহর কাছে সাহায্য চান। ডিটারমাইন্ড হন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এ দেশে আসার জন্য কত চেষ্টা করে ভিসা নিছেন, একবার অনেকে ডিনাই করে দিছে, আবার গেছে, আবার নাম বদলাইছে, পাসপোর্টের ছবি বদলাইছে, সারমুনা না যাওয়া পর্যন্ত। এখানে যেরকম ডিটারমাইন্ড হয়েছেন সুদ থেকে বের হব, এই পন্থা না হলে ওই পন্থায় যাব, ওই পন্থা না হলে আর একটা গ্রহণ করবো, ডিটারমাইন্ড হয়ে আপনি আগাবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে বের করে দেবেন। প্রশ্ন করে জুমা রাখেন। ওকে, আর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল্লামা তাকাদু তামাইয়াযু মিনাল গায়্, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। যখনই কোনো দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, ফেরেশতারা বলবেন তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসেন নাই? কালু, তারা বলবে বালা, হ্যাঁ, কদ জাআনা নাযির, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছি। ওয়াকুলনা মা নাসালাল্লাহু মিন শাই, আমরা চ্যালেঞ্জ করেছি, ঘোষণা দিয়েছি আল্লাহ কিছুই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবির, আল্লাহ পাক বলেন যে তারা তাদেরকে বলবেন তোমরা তো প্রকাশ্য ভ্রান্তিতে আসো। এই ইসলাম টিসলাম কিসের দাওয়াত দেওয়া এগুলো? এই মডার্ন ওয়ার্ল্ডে এগুলো চলে নাকি? সুতরাং তোমরা প্রকাশ্য ভ্রান্তিতে আসো। وقالوا لو كنا نسمع او ناكل ما كنا في اصحاب السعير, দুনিয়াতে তারা মিথ্যা সাব্যস্ত করুক আর দুনিয়াতে ক্রিটিসাইজ করুক আর অবজ্ঞা করুক, যখন জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে তখন তারা বলবে লাউ কুন্না নাসমাউ, হায় সেদিন ওই হুজুরের কথাটা যদি শুনতাম, আও না আকিলু, আর যদি বুঝতাম, অন্তর দিয়ে যদি বুঝতাম, তাহলে অমাক মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী হতাম না। না শুনে কি সর্বনাশ করেছি, আজকে আফসোস না হলেও জাহান্নামের মধ্যে আফসোস হবে। فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ, فَاعْتَرَفُوا بِذَنْبِهِمْ, সেদিন তারা তাদের অপরাধগুলো স্বীকার করে নেবে, না নিয়ে তো উপায় নাই। فَسُحْقًا لِأَصْحَابِ السَّعِيرِ, জাহান্নামীরা দূর হোক, জাহান্নামীরা আল্লাহর রহমত থেকে দূর হোক। প্রতিটি মানুষ কিয়ামতের দিন প্রথমে অস্বীকার করবে, মুশরিকদেরকে আল্লাহ পাক বলবেন এই শিরক কেন করছিলি? তখন তারা বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আল্লাহ আপনার জাতের কসম আমরা কোনোদিন শিরক করিনি এই দুনিয়ায়। আল্লাহর আদালতে যে কসম খেয়ে তারা অস্বীকার করবে, তখন আল্লাহ পাক মুখের উপর মহর করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকের দিন আমি তাদের মুখের উপর মোহর করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়ায় করে গেছে, নিজের চামড়া সাক্ষী দেবে। তখন চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া তোকে তোর ত্বককে ঠিক রাখার জন্য কত কত বোতল লোশন ব্যবহার করেছি, কত ডজন সাবান খরচ করেছি, একটু কোনো ধরনের ফোড়া দেখা দিলে ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর আজকে তুই সেই চামড়া হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন চামড়া বলবে কালু আন্তাকাল্লাহুল্লাযী আন্তাকা কুল্লা শাইই, ওই আল্লাহর নির্দেশে সাক্ষ্য দিতে বাধ্য যেই আল্লাহ সব জিনিসকে সাক্ষ্য দেওয়ার জন্য আজকে জবান খুলে দিয়েছিলেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, ইজ জমিন বলে দিবে যে আমার উপরে হেঁটে গিয়ে কি অপরাধ করেছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ তোমার রব সেদিন জমিনকে নির্দেশ দিবেন, বলবেন যে হাত পা কথা বলবে কেমনে, প্রশ্ন জাগে কিনা? এটা হলো বেকুফিক প্রশ্ন, টেপ রেকর্ডারের মধ্যে কোন মানুষ বসে আছে, কথা কয় কেমনে, তাই না? সেই জন্য দেখেন সায়েন্স যত উন্নতি হবে কোরআন হাদিস বোঝা তত ইজি। আগের যুগে কথা বোঝানো বড় মুশকিল ছিল, হাত কেমনে কথা বলবে, পা কেমনে কথা বলবে। হুজুরের মেরাজের রাত্রিতে ওপেন হার্ট সার্জারি হলো, কি করে বেঁচে থাকলেন? কিন্তু এখন আর এগুলো কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করলে তাকে বোকা বলে জানে মানুষ। সেই জন্য সায়েন্স যত উন্নতি হবে সায়েন্সের, কোরআন হাদিস তত পরিষ্কার হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না করেন, যেন জান্নাতে যেতে পারি। দুনিয়ার এই জীবনটা কিছুই না, আজ আছে কাল নাই, আখিরাতের জিন্দেগিটাই আসল জিন্দেগি। গুনাহ ছেড়ে দেই, তৌবা করি, নিরাশ না হই, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমতের দরিয়ার থেকে তুই নিরাশ হইস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুব জামিয়া, খাঁটি দিলে যদি বান্দা তৌবা করতে পারিস, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। জিনা করেছে, অপরাধ করেছে, নামাজ কাজা করেছে, সব ধরনের পাপ করেছে, পাপের মাঝে ডুবে আছে, আল্লাহর কাছে তৌবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। বনী ইসরাইলের এক যুবক 20 বছর লাগাতার আল্লাহর ইবাদত করেছে, এরপরে অনেক সময় আলেম জালেম হয়ে যায় না, নিউ ইয়র্কে ম্যানহাটনে একদিন এক ভেন্ডার, ডাউনটাউনে এক ভেন্ডারের দ্বারা দেখি যে একজন পর্কের স্যান্ডউইচ বেচতেছে, কথা বলতে বলতে যায় দেখি যে এই বেচারা পূর্ণ হাফেজে কোরআন, হাফেজে কোরআন, পুরা হাফেজে কোরআন, এবং কোরআন এখনো ইয়াদ আছে, তার চেহারা শুরুতে দেখা দেখলে বোঝা যায় না যে হাফেজে কোরআন, পর্কের স্যান্ডউইচ বেচতেছে। তাকে আমি বললাম যে ভাই, আপনাকে একটা সাধারণ কোশ্চিন করি, একটা সাধারণ গুনাগার পাপি মানুষের হাতে কোরআন শরীফ দিয়া যদি বলা হয় যে ভাই আপনি এই কোরআন শরীফ ধরছেন এক হাতে, আর এক হাত দিয়ে আপনি পর্ক বিক্রি করেন, সে পারবে? কয় না। যদি বলা হয় সাধারণ গুনাগার পাপি যে এই কোরআন শরীফটা নিয়ে আপনি বাথরুমে যাবেন, পারবে? কয় না। তাহলে আপনার সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন সিনার মধ্যে নিয়ে আপনি পর্কের স্যান্ডউইচ কীভাবে বেচেন? আপনি তৌবা করে ফিরে আসেন, আপনাকে ইনশাআল্লাহ আমরা জবের ব্যবস্থা করে দেবো, ইজ্জতওয়ালা জব পাবেন। আপনি হাফেজে কোরআন, আপনার এই দেশে রিজিকের কোনো অভাব আছে? হয়তো আল্লাহ পাক এই গুনাগারের কথাটা তার অন্তরের মধ্যে গেঁথে দিছে। কয়েকদিন পরে দেখি বিরাট দাড়ি টাড়ি নিয়ে বলতেছে, হুজুর সেই রাত থেকে এই কাজ ছেড়ে দিছি, আল্লাহর কাছে তৌবা করছি, আর করব না। তারপরে গত বছর এখানে তার বোনের বাড়িতে বেড়াতে আসছে, মন্ট্রিয়ালে বেড়াতে এসে আমার সাথে দেখা করতে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাফেজ সাহেব, আপনি সত্য কথা বলেন যে আগের চেয়ে ইনকাম বেড়েছে না কমেছে? হুজুর, যদি আল্লাহকে আপনি, আল্লাহ ওই রাতে যদি আপনাকে আমার কাছে না পাঠাতো, আমি তো গোমরাও হয়ে যেতাম, এবং আগের চেয়ে 3-4 গুণ বেশি ইনকাম বেড়েছে। আল্লাহ পাক দেখেন, তৌবা করেছে, খাটি দিলে আল্লাহ সুবহান, এখন দেখলে, দেখলেই তার চেহারা দেখলেই মনে হয় একটা নেককার মানুষ। সেই জন্য যত বড় গুনাহ হোক, নিরাশ হবেন না, আল্লাহর কাছে এই গুনাহ কিচ্ছু না। আপনার আমার সমগ্র জগতের মানুষের গুনাহ আল্লাহর রহমতের কাছে, ক্ষমার সামনে কিচ্ছু না। সেই জন্য খাঁটি দিলে তৌবা করে আমরা ফিরে আসি, জিন্দেগিটা আমরা সংশোধন করে ফেলি, দেখবেন যে দুনিয়াতেও শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকা যাবে। আর দিন মানব না, গুনার মধ্যে ডুবে থাকবো, দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। কত ধরনের শান্তির ইতিহাস আমার কাছে আছে, আপনাদের শুনলে আপনারা বিশ্বাসই করবেন না, এমন কোন দিন নাই এখন। সেই জন্য আর কাউকে ফোন নম্বর দিতে চাই না, এমন কোন দিন নাই যে ফ্যামিলিগত শান্তির দুই একটা অভিযোগ আমার কাছে আসে না, এমন কোন দিন না, আজও 3টে আসছে। মানুষ যে কি শান্তিতে আছে, এর কারণ কি? আমরা দিন মানি না, গুনার ভিতর ডুবে আসি আর শান্তি খোঁজ করি। এই জন্য ভাইরা, আমরা দিন, ইসলাম একমাত্র শান্তির গ্যারান্টি দেয়, এছাড়া কোনো পথ নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া আসতে পারে না। সেই জন্য দিন মানি, দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।